This track was downloaded from FusionBD.com.
খাটে গাড়িতে কিংবা বাড়িতে যে যেখান থেকে টিউন করে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM-এ। রাত 11:59 এবং দেখতে দেখতে রাত 12:00 শুরু হয়ে গেল ভৌতিক 90.8। ইয়েস, যথারীতি আপনার সাথে আর্য কনক রয়েছে এবং আজকে আমাদের সাথে রয়েছেন আপনাকে রাত 2:00 পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্য প্রডিউসার কাব্বো শাহরিয়ার। এই মুহূর্তে আপনাকে বলছি, আপনি চাইলে কিন্তু আমাকে SMS করতে পারেন, ফেসবুক মাধ্যমে জয়েন করে থাকতে পারেন আমাদের সাথে। এর বাইরে সবাইকে বলছি, আমরা কিন্তু দীর্ঘ ঈদের ছুটির পর পুনরায় আবার ভৌতিক 90.8 শুরু করে দিলাম এবং কর্মব্যস্ত জীবনে যারা হরর ফিলিংসটাকে খুব বেশি রকমের নিতে চান তাদের জন্য রাত 2:00 পর্যন্ত আমাদের আজকের আয়োজন।
থ্যাংক ইউ। আমাদের সাথে দুটি মাধ্যমে আপনারা জয়েন করতে পারেন, প্রথমটি SMS মাধ্যমে অথবা ফেসবুক মাধ্যমে। ফেসবুক মাধ্যমে আমাদের সাথে জয়েন করতে হলে আমাদের একটা লাস্ট একটা পোস্ট দেখবেন ফেসবুকে, এশিয়ান রেডিওর পেজে, www.facebook.com/এশিয়ান রেডিও। এই পেজে গিয়ে আপনারা আমাদের ভৌতিকের একটা পোস্ট দেখতে পারবেন, সেখানে গেলে আপনারা আপনাদের ইচ্ছে মতন কমেন্টস করতে পারবেন। এখানে কি আপনাদের কথাবার্তাগুলো শুধুমাত্র কমেন্টসে না, আমরা SMS এর মাধ্যমেও নিব। SMS এর মাধ্যমে যদি আপনারা জয়েন করতে চান তাহলে মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে ট্যাপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন, পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া ভয়ের বা কোনো ভূতে ভৌতিক কোনো ঘটনা থাকলে আপনারা লিখে পাঠাতে পারেন খুব ছোট্ট করে, আমরা আপনাদেরকে পরিশোনার চেষ্টা করব। আর এই মাধ্যমে আপনারা চাইলে আপনারা দেশে বা দেশের বাইরে যারা আছেন, তারা যারা ঢাকার বাইরে আছেন, যাদের ফ্রিকোয়েন্সি এশিয়ান রেডিও শুনতে পাচ্ছেন না, যারা তাদেরকে বলছি আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমাদের অনলাইনে, আপনারা অনলাইনে গিয়ে শুনতে পারেন আমাদেরকে www.facebook.com/ দুঃখিত আমি আবার বলছি www.asianradio908.com।
অলরাইট, এই মুহূর্তে আপনাকে বলছি যদি আপনার কাছে কোনো ঘটনা থেকে থাকে এবং সেই ঘটনাগুলো একেবারে আনকমন ঘটনা, ভূত রিলেটেড অ্যান্ড অফকোর্স হরর রিলেটেড কোনো ঘটনা, সেই ঘটনাগুলো লিখে আমাদেরকে ফেসবুকের ফ্যান পেজে ইনবক্স করতে পারেন এবং ইনবক্স করবেন অবশ্যই facebook.com/asianradio এই পেজে নয়, এই পেজে শুধুমাত্র আপনি আপনার কমেন্টগুলো করবেন। আর ঘটনা ইনবক্স করবার জন্য আমাদের ভৌতিকের একটি নিজস্ব পেজ রয়েছে, উইচ ইজ facebook.com/bhautik90.8। সেখানটায় আপনি আপনার ঘটনাগুলো লিখে আমাদেরকে সেন্ড করে দিবেন, চাইলে ইমেল করতে পারেন আপনার ঘটনা লিখে আমাদেরকে, ঘটনাটি লিখে bhautik908@gmail.com। শুরুতে আপনার মন্তব্যগুলো নিয়ে ফিরছি একটু পর, সাথেই থাকুন।
আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার বড় মামার সাথে ঘটেছে। তখন ছিল বর্ষাকাল, বিকেল বেলা। আমার মামা পার্শ্ববর্তী বাজারে ঘুরতে গিয়েছিলেন। বাজারটি ছিল মামাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। আমার মামা গ্রামের কাঁচা রাস্তা দিয়ে আনুমানিক রাত 11:00 দিকে বাড়ি ফিরছিলেন। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে 11:00 বেজে গেছিল মামা কোনো মতে টেরি পাননি। মামা আধ্যাত্মিক সাহসী হওয়ায় বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে একা একা বাড়ির দিকে রওনা হলো। পথের মধ্যে একটা বড় শ্মশান পড়ে। মামা 10-12 মিনিট হাঁটার পর একটি বাঁশঝাড়ের নিকট পৌঁছালেন। বাঁশঝাড়ের ভেতরে কিছু একটা অদ্ভুত শব্দ সে শুনতে পেল। কিছুটা বিচলিত হয়ে মামা আবার পথ চলা শুরু করে, কিন্তু মামা তখনও বুঝতে পারেনি মামার সাথে কি ঘটতে যাচ্ছে। আসল ঘটনা ঘটল যখন মামা শ্মশানের কাছে এলেন। মামা দেখল একটি লোক শ্মশানের ভেতরে বসে আছে। সেদিন মামা সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিল, কারণ সেদিন ছিল চাঁদনি রাত। মামা চুপচাপ সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ লোকটি মামার নাম ধরে ডাকতে লাগল, কিন্তু লোকটি ছিল সম্পূর্ণ মামার অপরিচিত। মামা পেছনে ফিরে তাকাতেই চমকে গেলেন, যদিও মামা যথেষ্ট সাহসী ছিল। মামা দেখল লোকটি ফাঁসিতে চলছে আর অদ্ভুত ভাবে হাসছে। মামা যে আবার সামনের দিকে এগিয়ে যেতে চাইল, তখন ঘটল আর লোভহর্ষক ঘটনা। মামা দেখল মামার কাছ থেকে অল্প সামনেই একই রকম আরো 3 জন লোক দাঁড়িয়ে আছে, অদ্ভুত ভাবে হু হু করে হাসছে। মামা ভয়ে ভয়ে বলল, কি চাও তোমরা? তখন লোকগুলো অদ্ভুত ভাবে উত্তর দিল, তোকে চাই, তোকে চাই, হা 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 করে হাসতে লাগল। তখন মামা কি করবে কিছু বুঝে উঠতে পারল না। ঠিক তখন একটি লোক মামার গলা চেপে ধরল। মামা চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। মামা খেয়াল করল ইতিমধ্যে সেই একই রকমের আরো অনেকগুলো লোক এসে হাজির হলো মামার সামনে এবং অদ্ভুত ভাবে হাসতে লাগল। মামা আর সহ্য করতে পারল না, সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলল। পরের দিন সকালে মামা নিজেকে আবিষ্কার করল সে বিছানায় শুয়ে আছে। তখন মামা সবাইকে জিজ্ঞেস করল, আমি এখানে কিভাবে আসলাম? ওরা চাচাতো ভাইরা বলল, তোর আসতে দেরি দেখে চাচি আম্মা বলল তোকে খুঁজে দেখতে। তখন আমরা বাজারের দিকে যাওয়ার সময় শ্মশানের সামনে তোকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। তারপর মামা সব ঘটনা সবাইকে খুলে বলল। ভাইরা, এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পরে শোনাবেন।
আপনি চাইলে আমাদেরকে SMS করবেন, ফেসবুক মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। রাত 2 পর্যন্ত অনেকগুলো হরর গল্প শুধুই আপনার জন্য আমরা রেখেছি, যে গল্পগুলো আমরা শুনছি ফিরোজ খানের কণ্ঠে। SMS মাধ্যমের বাইরে ফেসবুকে যদি আপনি আপনার মন্তব্যগুলো আমাদেরকে পোস্ট করে জানান দিতে চান, তাহলে অফকোর্স facebook.com/asianvideo সেই ঠিকানায় চলে যাবেন। এবং শেখ রাতুল অভি, তিনি আমাদেরকে টেক্সট করেছেন, আমি চলে আসলাম, অনেক মিস করেছি এতদিন ভৌতিক আর ঈদ মোবারক। অফকোর্স যারা আজকে প্রথম টিউন করলেন তাদের প্রত্যেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদের ভৌতিক শুভেচ্ছা। MSI শুভ, তিনি আমাদেরকে টেক্সট করেছেন, তিনি রয়েছেন আমাদের সাথে। এবং রয়েছেন প্রিন্স সালমান, তিনি বলছেন আই মিস ভৌতিক। অলরাইট, শুধুমাত্র একটা এপিসোড আমরা করিনি এবং পরবর্তী সবগুলো এপিসোড কিন্তু আমরা ধারাবাহিকভাবে করবার চেষ্টা করবো। MD হাফিজুর রহমান চৌধুরী, তিনি বলছেন উল্লাপাড়া সিরাজগঞ্জের গারেশ্বর বেলায় গ্রাম থেকে, এবং ভালোবাসার টানে আপনি আবার পুনরায় ফিরে এসেছেন, তেমনটাই তিনি জানিয়েছেন। আমরা বেশ কিছু টেক্সট পড়ে নিতে চাই।
হ্যাঁ করুক, থ্যাংক ইউ। মাসুম লিখেছেন আমাদের SMS মাধ্যমে, ড্যামরা থেকে লিখেছেন, উনি ওনার অনেক বন্ধুদেরকে নিয়ে শুনছেন। অধর লিখেছেন নারায়ণগঞ্জ থেকে। আফ্রোদিটি লিখেছেন ঢাকা, ওয়াজ ওয়েটিং ফর ইউ, ইউ গাইজ আর মাস্টার অফ ফেয়ারনেস, কিপ গোয়িং, থ্যাংক ইউ পাশে থাকার জন্য। MD হোসেন লিখেছেন আমাদেরকে, আমাদের সাথে আছেন সারওয়ার জুরাইন থেকে, উনি ওনার বন্ধুদের নিয়ে শুনছেন এবং ফার্স্ট যে গল্প মানে আমাদের যে ঘটনাটা ছিল তার ভালো লেগেছে। তন্ময় লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, তারও সেই প্রথম ঘটনাটি ভালো লেগেছে। মোয়াসিন লিখেছেন কাপাসিয়া থেকে, দিদা আছেন কিলগাঁও থেকে। কনক
আমি তখন ক্লাস 9 পড়তাম, আমি ভোলার রতনপুরে থাকতাম। জায়গাটা একটু গ্রাম সাইডের ছিল। প্রতি রাতে আমি পড়া শেষ করে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে বের হই। এবার আমি মূল ঘটনায় আসি। আমি তখন আমার বোনের বাসায় থাকতাম। বলে রাখা ভালো, আমাদের এলাকায় একটা রাস্তা আছে যা ভুতুরে বলে পরিচিত। এই রাস্তা দিয়ে হাঁটা চলা করলে এরকম কম বেশি প্রায় সবার শরীর ভার ভার অনুভব হয়। সেদিন আমার দুলা ভাই লন্ড্রিতে কাপড় দিতে ভুলে যায়। আমার বোন জানে আমি রাতে সাইকেল করে গান শুনতে বের হই। সে আমাকে বলে লন্ড্রিতে কাপড়গুলো দিয়ে আসতে। আমি কাপড়গুলো নিয়ে বের হই, কিন্তু আমার মনটা যেন কেমন কেমন করছে, মনে যেন শান্তি পাচ্ছিলাম না। তারপর আমি যেতে শুরু করি। সে ভুতুরে রাস্তার যাওয়ার কিছুটা আগে আমার দেখা হলো আলামিন ভাইয়ের সাথে। তাকে দেখে কিছুটা আশ্চর্য হই, কারণ সে অন্য এলাকায় থাকে। তার এখানে রাত 11টার সময় আসাটা আমার অস্বাভাবিক মনে হলো। তারপরও তার সাথে কথা বলার পর সে আমাকে বলে আমি কোথায় যাচ্ছি। আমি তাকে বিষয়টা খুলে বলি। তারপর সে আমাকে বলে যে সে এই ভুতুরে জায়গায় স্বাভাবিক একটা জিনিস দেখি, অনেকবার ডাকার পরও সেটির থেকে কোনো জবাব পাই না। আমি মনে করি সে আমাকে ভয় দেখানোর জন্য বলছে। আমি তার কথায় কোনো কান না দিয়ে যাওয়া শুরু করি। সে জায়গা আসার পর আমি একটু ভীতি অনুভব করি, কিন্তু আমি সেখানে কাউকে দেখছি না। এক পর্যায়ে আমি অনুভব করি আমার সাইকেলটা ভার হয়ে গেল। মনে হলো আমার পেছনে কেউ বসে আছে। হঠাৎ দেখি আমার সাইকেলে বিকট শব্দে পাংচার হয়ে গেল। এখানে অস্বাভাবিক বিষয় হলো দুটি চাকা একসাথে পাংচার হলো। আমি তাড়াতাড়ি সে স্থান ত্যাগ করি। সেই সময় খেয়াল করি কাপড়গুলি সেখানে পড়ে যায়। আমি সাইকেলটা ধরে রাখি। আমি শুনছি লোহা কাছে থাকলে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আমি পাশে একজনের বাড়িতে উঠি, বাড়ির মালিককে সব ঘটনা খুলে বলি। লোকটি ছিল খুব সাহসী, পরে সেই রাস্তাটি দিয়েই বাড়ি পৌঁছে দেয়। আমি লক্ষ্য করলাম কাপড়গুলো সেখানে নেই, সেগুলোর কোনো উদ্দেশ্য পাওয়া যায়নি। ঘরে এসে আমার বোনকে সব ঘটনা খুলে বলি। সে রাতে আমি আর ঘুমাতে পারিনি। পরের দিন আমি সকালে উঠে আগে সে আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে তাদের এলাকায় যাই, কিন্তু তার এলাকায় গিয়ে জানতে পারি সে পুলিশে জয়েন করেছে। এক ট্রেনিং এর জন্য অনেক আগেই বাড়ি থেকে চলে গেছে। কিন্তু আমি এই কথা শোনার পর এতটাই চিন্তিত হয়ে গেলাম যে তাহলে গতকাল রাতে কে ছিল আমার সাথে, আর এরকমই বা ঘটনা কেন ঘটলো আমার সাথে। ভাইয়া, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।
আরেকটি ঘটনা আমরা শুনে ফেললাম। আপনি শুনছেন ভৌতিক 90.8। ঠিক এই মুহূর্তে সময়টা হচ্ছে রাত 12:13, দুটো পর্যন্ত আপনার সাথে রয়েছে। আপনি চাইলে আমাদেরকে SMS করবেন, লিখবেন সেলফোনের মেসেজ অপশনে গিয়ে AR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন আর একটি স্পেস দিয়ে আপনার কথা বার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323। এই নাম্বারটা রয়েছে ফেসবুক মাধ্যম, যে মাধ্যমে চাইলেই আপনি আপনার মন্তব্যগুলো ঠিক এই মুহূর্তে আমাদেরকে পোস্ট করে জানান দিতে পারেন facebook.com/asianradio সেই ঠিকানায়। আর যদি আপনার কাছে কোনো ঘটনা থেকে থাকে ভূত রিলেটেড, হরর কিংবা ভৌতিক যে ঘটনাগুলো শুনলে সত্যিকার অর্থে এবং সেটার মধ্যে সত্যতা রয়েছে এবং করে আমাদের গা শিউরে ওঠে এমন কোন ঘটনা যেটা আমরা খুঁজে বেড়াচ্ছি এবং যারা যারা আমাদেরকে শুনছেন তারা প্রত্যেকে শুনে বেড়াচ্ছেন, সেরকম কোন ঘটনা আমাদেরকে লিখে ফেলুন এবং দেন আমাদের ইনবক্স করুন facebook.com/bhautik90.8 সেই ঠিকানায়। চাইলে ফেসবুকের যে পোস্টটি দেওয়া রয়েছে ঠিক এই মুহূর্তে সেই ফেসবুকের সেই পোস্টটি কিন্তু শেয়ার করতেই পারেন আপনার বন্ধুরা, যাতে মিস না করে ফেলে। প্রিজ সালমান আমাদের সাথে রয়েছেন, MD আয়াতুল, তিনি বলছেন হ্যালো ভাইয়া। শেখ রাতুল ওফি, তিনি আমাদেরকে বলছেন ভাইয়া সত্যি আমি ভৌতিকের অনেক বড় একটা ফ্যান, আমার ফোন অ্যান্ড PC-তে ভৌতিকের সবগুলো এপিসোড ডাউনলোড করে রাখে অ্যান্ড ফ্রেন্ডদের শোনাই। আই রিয়েলি লাইক ভৌতিক অ্যান্ড কনক ভাই, থ্যাংক ইউ সো মাচ। MSI শুভ, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন ঠিক এই মুহূর্তে। রুস্তম ইসলাম, তিনি বলছেন হেই ভাই কেমন আছো, তোমাদের সাথেই রয়েছি। ভৌতিক এফএম আমার খুব বেশি রকমের প্রিয়। রয়েছেন আমাদের সাথে হাফিজুর রহমান এবং তন্ডি ইসলাম অহনা। তিনি বলছেন, কনক ভাই উত্তরা থেকে তোমায় শুনছি, গত সপ্তাহে অনেক মিস করেছি এবং আরো ভয় পেতে চাই। হোপফুলি আমরা আপনাকে আরো ভয় দেখানোর চেষ্টা করব সত্য ঘটনাগুলো নিয়ে। এবং আরেকটি বার আপনাকে মনে করিয়ে দিতে চাই, মূলত আমরা কিন্তু ভয় দেখানোর জন্য কিংবা ভূতে বিশ্বাস কিংবা অবিশ্বাস করানোর জন্য এই শোটা করছি না, শুধুমাত্র ভূত রিলেটেড যেসব কিউরিসিটি রয়েছে সেই কিউরিসিটি মেটানোর জন্য রয়েছি প্রতি মঙ্গলবার রাত 12টায় ভৌতিক 90.8 এ।
আমাদের সাথে যারা এস এম এস মাধ্যমে যারা জয়েন করেছেন তাদের নামটি একটু বলতে চাই। কনক আমাদের সাথে আছেন এস আই শুভ ধানমন্ডি থেকে, উনি আমাদের অনেক পুরনো বন্ধু, আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। মুন্না আছেন গোপীবাগ থেকে, ডিজে লিসান আছেন আমাদের সাথে, আছেন রবিন বারবনপাড়িয়া থেকে, মেয়র আফরোজ আছেন সাভার থেকে, প্রান্ত আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন রোজ, এম ডি আলামিন আছেন, উনি বলেছেন যে ওনার উনি ক্ষতি ঘটনা কেউ বিশ্বাস করুক আর নাই করুক উনি বিশ্বাস করেন। আসলে বিশ্বাস অবিশ্বাসের মাধ্যমে আমরা আসলে ওই এই এই বিষয়টাতে আসলে আমরা যেতে যাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের আশেপাশে ঘটে যাওয়া যেসব অদ্ভুত সত্য অদ্ভুত ঘটনাগুলো সেই ঘটনাগুলো আপনাদের সাথে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এম ডি হোসেন আছেন কাওলা মোল্লাবাড়ি থেকে, ধন্যবাদ আপনার ভালো লাগছে বলে। আমাদের চাইলে আপনারা ফেসবুক মাধ্যমে জয়েন করতে পারেন, ইভেন কি আপনারা চাইলে এস এম এস এর মাধ্যমে জয়েন করতে পারেন। এস এম এস মাধ্যমে জয়েন করতে হলে যা করতে হবে, মেসেজের রাইট অপশন দিয়ে টাইপ করুন এআর স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন, তারপর আপনার কথাবার্তাগুলো পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটিতে। আপনারা চাইলে আপনাদের ঘটনাগুলো যারা লিখে অথবা মৌখিক বলতে চান, রেকর্ড করে অথবা কোনো ভয়েস রেকর্ড পাঠাতে চান আমাদের আমাদের এই ভৌতিক 90.8 এ, তাহলে যা করতে হবে ভৌতিক 90.8@gmail.com এই আইডিতে আমাদেরকে মেল করতে পারেন। কনক
আমার আমাদেরকে সাজিদ হাসান তিনি কমেন্ট করেছেন facebook.com/asianradio, সেই ঠিকানায় টঙ্গী গাজীপুর থেকে তিনি বলছেন, আমি আম্মু আর আব্বু একসাথে শুনছি, সবাইকে সুস্বাগত। এই মুহূর্তে আমরা চলে যাব নেক্সট স্টোরিতে, যে স্টোরিটা শুনবো আমরা ফিরোজ খানের কণ্ঠে। এর বাইরে কিন্তু আপনার কমেন্ট এবং এস এম এস গুলো নিয়ে ফিরছি একটু পর, সাথেই থাকুন।
চারিদিকে ঘন কুয়াশা ঢাকা, গ্রামের সব মানুষ তখন ঘুমিয়ে, শুধু একজন মানুষ এখনো জেগে আছে, আর তিনি হচ্ছেন রফিক সাহেব। রফিক সাহেব একজন স্থানীয় নাট্য লেখক, এলাকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তিনি মঞ্চ নাটক লিখে থাকেন। কিছুদিন পরে এলাকায় একটি বড় ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে, আর সেই অনুষ্ঠানের নাটক লেখার দায়িত্ব পড়েছে রফিক সাহেবের উপরে, তাই তিনি গভীর রাত পর্যন্ত জেগে থেকে নাটক লেখার কাজে ব্যস্ত থাকে। কিন্তু আজকে রাতে লেখালেখির কাজে তার কিছুতেই মন বসছে না, ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত তখন ঠিক 3টা বাজে। এমন সময় মনে হল প্রাকৃতিক ডাকে সাড়া দিতে তাকে বাইরে যেতে হবে, তাই তিনি ঘর থেকে বের হলেন। বাইরে তখন কনকনে শীত, ভরা পূর্ণিমার মাঝে কুয়াশার সাদা রেখা দেখা যাচ্ছে। প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার কাজ শেষ করে রফিক সাহেব চিন্তা করলেন, বাইরে একটু হাঁটা চলা করলে মনটা হয়তো ভালো হতে পারে, তাই তিনি হাঁটতে হাঁটতে রাস্তার দিকে চলে গেলেন। চারিদিকে তখন শুনশান নীরবতা, কোনো জনমানুষের ছাড়া শব্দ নেই, আশেপাশে শুধু ঝিঁঝি পোকার শব্দ, আর মাঝে মাঝে বহু দূর থেকে ঠিক শিয়ালের ডাক তার কানে ভেসে আসছে। কিছুটা সময় হাঁটাহাঁটির পরে চিন্তা করলেন, এত রাতে বাইরে থাকা ঠিক হবে না, তাই তিনি ঘরে ফেরার সিদ্ধান্ত নিলেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন দূর থেকে কিছু মানুষ এগিয়ে আসছে। এত রাতে এই পথে মানুষ চলাচল করতে দেখে তিনি কিছুটা অবাক হলেন। কাছে আসতেই রফিক সাহেব দেখে তারা সংখ্যায় 4 জন এবং তাদের কাঁধে ছিল সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ। লাশের গায়ে জড়ানো সাদা কাপড়টি ছিল বেশ ময়লাযুক্ত, আর লোকগুলোর গায়ে ছিল লম্বা সাদা জুব্বা এবং মুখে ছিল লম্বা দাড়ি। চোখ দুটো ছিল খুব ছোট, যেন গর্তের ভেতরে ঢুকানো, আর তাদের শরীর থেকে কেমন একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে। রফিক সাহেব তাদের সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় যাচ্ছেন? তাদের মধ্য থেকে একজন উত্তর দিল, লাশটি দাফন করব। রফিক সাহেব এবার জিজ্ঞেস করলেন, এত রাতে কেন? তাছাড়া আপনারা যেদিক থেকে এসেছেন সেদিকেও তো একটি গুরুস্থান ছিল। তাদের মধ্য থেকে একজন তখন আবার উত্তর দিল, এটা বেওয়ারিশ লাশ, আত্মীয়স্বজনের কোনো খোঁজ পাওয়া যায়নি, তাই এই রাত্রিবেলায় দাফন করতে হচ্ছে। এই কথা শুনে রফিক সাহেবের মনটা খারাপ হয়ে গেল লাশটির জন্য, তার কেমন একটা মায়া হতে লাগল। রফিক সাহেব তখন জানতে চাইল লাশের জানাজার নামাজ হয়েছে। উত্তরে তারা বলে, না হয়নি। রফিক সাহেব তখন মনে মনে ভাবতে লাগল, আজকে রাতে যেহেতু তার লেখা লেখি কাছে মন বসছে না, তাই লাশটির জানাজার নামাজে শরিক হলে ভালো হবে, আর সেখান থেকে এসে তিনি ঘুমাতে যাবে। তাই তিনি আর কোনো কথা না বাড়িয়ে তাদের পিছু পিছু হাঁটতে শুরু করলেন। কিছুটা পথ হাঁটার পর রফিক সাহেব খেয়াল করলেন, তারা গোরস্থানের দিকে না গিয়ে উল্টো পথ ধরে জঙ্গলের দিকে যাচ্ছে। তিনি তখন তাদের ডেকে বলে, আপনারা উল্টো পথে যাচ্ছেন কেন? ওদিকে তো কোনো গোরস্থান নাই। তাদের পক্ষ থেকে তখন উত্তর দিল, এটা বেওয়ারিশ লাশ, ব্যক্তি মালিকানা কোনো গোরস্থানে দাফন করতে দেবে না, তাই জঙ্গলে পাশে একটি ছোট্ট সরকারি খাস জমি আছে, সেখানে দাফন করতে হবে। একসময় তারা গিয়ে ওই জায়গায় উপস্থিত হলেন। সেখানে গিয়ে দেখলেন আগে থেকে চার পাঁচজন লোক সেখানে অবস্থান করছে, তাদের গায়ে ছিল লম্বা সাদা জুব্বা। রফিক সাহেবকে দেখে তারা সবাই তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে রফিক সাহেব ঘোড়ার টকবক টকবক আওয়াজ শুনতে পেলেন। তিনি বুঝতে পারলেন ঘোড়া চড়ে কেউ একজন এগিয়ে আসছে। এমন সময় ঘোড়ায় চড়ে একজন লোক এসে উপস্থিত হলেন। লোকটা ছিল উপস্থিত সবার চেয়ে লম্বা, উচ্চতা প্রায় 8 ফুটের উপরে, চেহারা ফর্সা, মুখে লম্বা দাড়ি। রফিক সাহেব তখন তাদের একজনকে জিজ্ঞেস করল, উনি কে? লোকটি উত্তর দিল, উনি আমাদের সবার মুরব্বী। একটু পরে ঘোড়া চড়ে আসা লোকটি আস্তে আস্তে করে লাশটার কাছে যেতে লাগলেন। তারপর হঠাৎ করে তিনি লাশটির ডান হাতটা ধরে জোরে এক টান দিলেন, সাথে সাথে হাতটা ছিঁড়ে চলে আসে। এমন সময় বাকিরা গিয়ে লাশটির হাত পা ও মাথা ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করলেন, আর যে চার মতো করে খেতে লাগলেন। সে এক ভয়ঙ্কর দৃশ্য। এই দৃশ্য দেখে রফিক সাহেবের সমস্ত শরীর শিউরে উঠে। তিনি মুখ দিয়ে শব্দ করতে চাইলেন কিন্তু পারলেন না। এমন সময় তার কোনো উপায় না দেখে তিনি গ্রামের দিকে দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে এক সময় মনে হল শরীরের সব শক্তি তার শেষ হয়ে গেছে। বাড়ির সামনে এসে তিনি বেহুশ হয়ে পড়লেন। হুশ আসার পর রফিক সাহেব দেখেন তিনি ঘরের ভেতরে বিছানায় শুয়ে আছেন। তারপর সবাই জিজ্ঞেস করল, কি হয়েছিল গতকাল রাতে আপনার সাথে? গ্রামের সব মানুষ তাকে ঘিরে রেখেছিল। ভাইরা, এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন।
আমরা আরেকটা ঘটনা শুনে ফেললাম। শুনছেন ভৌতিক 90.8 আর যে কটক আপনার সাথে রয়েছেন আমাদের সাথে কাব্যশাহরি। আর আপনি আমাদেরকে SMS করবেন রাত 2 পর্যন্ত, আপনার মন্তব্যগুলো জানাবেন। ফেসবুক মাধ্যম রয়েছে, সেই মাধ্যমে চাইলে কিন্তু আপনি জয়েন করে ফেলতে পারেন ঠিক এই মুহূর্তে facebook.com/asianradio, সেই ঠিকানা SMS মাধ্যমে আপনি কানেক্টেড থাকবেন আমাদের সাথে, আপনার মন্তব্যগুলো জানাবেন, লিখবেন সেলফোনের মেসেজ অপশনে গিয়ে AR space আপনার নেম স্পেস আপনার লোকেশন অ্যান্ড দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়।
আপনার চাইলে এখানে এসে বা অথবা গল্প লিখে পাঠাতে পারেন আমাদেরকে। আর যদি আমাদের এই স্টুডিওতে এসে আপনার ভৌতিক ঘটনাগুলো আপনার বলতে চান, তাহলে আপনাকে যা করতে হবে, মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন AR space V90.8, that is V90.8, আপনার নাম তারপর আপনার আপনি পাঠিয়ে দিতে পারেন 2323 এই নাম্বারটিতে। আমরা সম্প্রতি লিসেনারদেরকে ডাকার চেষ্টা করেছি, সম্ভবত আমরা বৃহস্পতিবার দিন ডাকবো হয়তো তাদের ঘটনাগুলো শোনার জন্য। আমরা আসলে কি আমরা আমরা কনক যেটা বলে রাখি, যেটা অনেকদিন ধরে অনেক শ্রোতাদের হয়তো ডাকা হচ্ছে না, তারা হয়তো এসএমএস করছেন যে আমাদের কেন ডাকা হচ্ছে না, এই একটা প্রশ্ন অনেকের হয়তো থাকতে পারে। তোমার মাধ্যমে 90.8 এর মাধ্যমে জানাতে যাচ্ছি যে বিষয়টা, যারা খুব বেশি এসএমএস করেন আমাদেরকে, আমরা আসলে তাদেরকেই আসলে প্রথম সারিতে রাখার চেষ্টা করি, কারণ সবাইকে সম্মান, সব শ্রোতারাই আমাদের সম্মানের, সবার ভালোবাসাই আজকে ভৌতিক নাইট রিপোর্ট এই জায়গায়। যাই হোক, যেই এই একটি মাধ্যমে আপনারা এস এম এস করতে পারেন, এস এম এস এর মাধ্যমে আমাদের সাথে জয়েন করতে পারেন এই মুহূর্তে, মোবাইলে রাইট মেসেজ অফিসে টাইপ করুন AR স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, আপনার কথাবার্তা ভৌতিক সম্পর্কে 2323 এই নাম্বারটিতে পাঠিয়ে দিতে পারেন। আর চাইলে আপনাদের ঘটনাগুলো লিখে পাঠাতে পারেন আমাদেরকে ফেসবুক মাধ্যমে অথবা ইমেল মাধ্যমে। ফেসবুক মাধ্যমে পাঠাতে হলে যা করতে হবে, www.facebook.com/ভৌতিক90.8 আমাদের আসলে একটাই পেজ ভৌতিকে, এই পেজে আপনারা আপনাদের গল্পগুলো লিখে পাঠাতে পারেন। আর কনক,
আমাদেরকে ফেসবুকে অনেকে কিন্তু কমেন্ট করে ফেলেছেন, ই এইচ শুভ মির্জা তিনি বলছেন, ভাই ঈদ মোবারক এন্ড সরি ফর লেট, ঈদের রাতটা আপনাদেরকে খুব 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 মিস করেছেন, মিস ইউ অলট। ইনফ্যাক্ট আমি যেটা ভাবছিলাম যে ঈদের রাতে কমপক্ষে হরর ফিলিংসটা কেউ নিতে চায় না, বাট ভৌতিকটাকে লোকজন এত বেশি পছন্দ করে।
আমরা আসলে উৎসবের 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 বিষয়টাকে আসলে আমরা অন্যরকম ভয়ের মধ্যে আনতে চাচ্ছিলাম না, অনেক ব্যাপার আছে আরো।
অলরাইট, ফারহান আনিম DWZ তিনি বলছেন, ফাইনালি আম্মু আবিষ্কার করলো বাসার পাশের আম গাছে জিন আছে, তাহলে আমি এতদিন ধরে কি বলছিলাম। বাই দ্য ওয়ে, ভৌতিক শুনে আজকে আরো বেশি ভয় লাগছে। আরিফুল হক সুমন তিনি বলছেন, ভাই আজকেও আর দেরি করলাম না, তোমাদের সাথে চলে আসলাম কিন্তু আমি লাস্ট এপিসোড মিস করে ফেলেছি। এবং যারা যারা মিস করে ফেলেছেন তারা কিন্তু গুগলে গিয়ে শুধুমাত্র ভৌতিক 90.8 লিখে সার্চ দিলেই আমাদের প্রত্যেকগুলো এপিসোড আপনি পেয়ে যাবেন। এবং রয়েছেন আমাদের সাথে আশা মনি, তিনি বলছেন, ভাই আমি আশা কেরানীগঞ্জ থেকে, প্রথম স্টোরিটা শুনে খুব ভয় লেগেছে। হাফিজুর রহমান তিনি আমাদেরকে কমেন্ট করেছেন এই মুহূর্তে ফেসবুক মাধ্যমে। অনেকেই রয়েছেন, মাসুদ খান তিনি বলছেন, ভাই আই লাভ দিস শো, এখানকার ঘটনাগুলো খুব ভালো লাগে। আর রয়েছেন আমাদের সাথে বারাত আলী, তিনি বলছেন, মিম জিম বোরকা হাউস চন্দিপুর বাজার থেকে জয়েন করে ফেলেছেন।
গাজীপুর থেকে দোলন অনেক বলেছেন যে ওনার কাছে অনেক গল্প আছেন, ঘটনা আছে, সেগুলো আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমাদের সাথে আছেন শফিকুল ইসলাম মাদুপ্তি থেকে, আমাদের সাথে আছেন নারায়ণগঞ্জ থেকে আরিফ, বিপ্লব আছেন আমাদের সাথে, নুসরাত আছেন মাদুপ্তি থেকে, সিন্থিয়া আছেন, উনি বলেছেন যে ভৌতিক ইজ দ্য বেস্ট প্রোগ্রাম ইন দ্য ওয়ার্ল্ড, থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার জন্য। বর্ষা আছেন আমাদের সাথে, নজরুল ইসলাম আছেন আদাবর থেকে, জসিম মল্লিক লিখেছেন আমাদেরকে, লিখেছেন MD নুরুল ইসলাম গাজীপুর থেকে, মাতু আলী থেকে লিখেছেন অভি, মাহবুব লিখেছেন আমাদেরকে যে ফিরোজ ভাই কোথায়। আসলে ফিরোজ ভাই এতদিন আসলে ঈদের শোতে ব্যস্ত ছিলেন, আমরা আসলে ছুটিতে গিয়েছেন, সবাই তো আসলে ঈদ থাকে আসলে, এই কারণে আসলে একটু বিরতি দেওয়া। ফিরোজ ভাই আমাদের সাথে আবারও জয়েন করবেন ইনশাল্লাহ। মামুন আছেন আমাদের সাথে টঙ্গী থেকে, প্রতীক আছেন প্রতীকও একই টঙ্গী থেকে, জয় কামরাপাড়া থেকে আছেন আমাদের কাছে টঙ্গী থেকে, মবিন আছেন নোয়াখালী থেকে, শুধু নোয়াখালী থেকে আছেন তামিম, মিরাজ লিখেছেন আজকে প্রথম শুনছি আপনাদের শো, থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য। আমাদের সাথে আছেন শরীফ খান ভালুকা থেকে, লিখেছেন মাহবুব, প্রিয়া লিখেছেন, রাকিব লিখেছেন গ্যান্ডারিয়া থেকে, সাব্বির লিখেছেন কনক।
আমার পুরো এপিসোড জুড়ে অনেকেই আমাদেরকে টিউন করে থাকেন, যারা প্রত্যেকটা এপিসোডে কোনো না কোনোভাবে SMS এর মাধ্যমে এবং এর বাইরে বিভিন্ন মাধ্যমে মুভির নামগুলো জানতে চান, তাদের জন্য আজকে বলছি বলিউডে ভৌতিক সিনেমার জনপ্রিয় সিরিজ 1920 অর্থাৎ 1920 এই সিরিজের প্রথম সিনেমাটি দর্শকের মন জিতেছিল। ছবির কাহিনী টান টান উত্তেজনা বেশ নজর করেছিল দর্শকের। এরপর দ্বিতীয় পর্বের সাফল্যের পর অলরেডি বাজারে এসেছে সিরিজের তৃতীয় পর্ব। 1920 লন্ডন শিরোনামের এই ছবিটি নাকি বলিউডের সবচেয়ে ভয়ের সিনেমা, অন্তত এমনটাই দাবি করছেন ছবির পরিচালক এবং প্রযোজকরা। আরেকটিবার বলছি, মুভির নামটি 1920 লন্ডন। এই মুভিটি যারা ভূত রিলেটেড মুভিগুলো দেখতে ভীষণ রকমের পছন্দ করেন হিন্দিতে, আমার মনে হয় তাদের জন্য দিস কুড বি আ ভেরি পারফেক্ট মুভি। এবি রাজাক রাজ তিনি আমাদেরকে টেক্সট করেছেন গাজীপুর কাশিমপুর থেকে, শুনছি ভাইয়া আমিও ফিরোজ ভাইয়ের কাছে ফিরে এলাম এবং আমি ভৌতিকের চরম ফ্যান, আর তাছাড়া ভৌতিকের সকল এপিসোড প্লে bd24.com এ আপলোড করে থাকি। অলরাইট, হাসান রাজু তিনি আমাদেরকে এই মুহূর্তে কমেন্ট করেছেন। সো আমরা এই মুহূর্তে চলে যাবো নেক্সট আরেকটা স্টোরিতে, স্টোরির পরপর ফিরছি আপনার SMS এবং ফেসবুক এর কমেন্ট গুলো নিয়ে।
ঘটনাটা আমার মামার সাথে ঘটে, আমি তার মতো করে বলছি। 5 ফেব্রুয়ারি 2008 আমার মা মারা যায়। ঘটনাটা ঘটে 7 তারিখে। আমি সেদিন মাগরিবের নামাজ পড়ে কবরস্থানে যাই কবর জিয়ারত করতে। সবাই বলে ওই সময়টা কবরখানায় যাওয়াটা ঠিক না, কারণ চারিদিকে ওই সময়টা ফাঁকা থাকে, আর সময়টা ফেব্রুয়ারি যেহেতু, তাই সন্ধ্যা বেশ আগে হয়ে গেছে। কবরস্থানটা বেশ বড়, আমার মায়ের কবরটা বেশ ভিতরে, একেবারে পশ্চিম কোণার দিকে। কবরস্থানের ভেতরে কেউ ছিল না, কিছু আলো টিমটিম করে জ্বলছিল। আমি কবরখানার ভেতর থেকে জিয়ারত শেষ করে ফিরে আসছি মায়ের স্মৃতি নিয়ে। হঠাৎ একটা মেয়ের কান্নার শব্দ আমি শুনতে পেলাম। আমি যত এগোচ্ছি কান্নার শব্দটা ততই আমার কাছে আসছে। আমার ভয় লাগছিল কিন্তু আমি থেমে থাকিনি, ভেবে নিচ্ছি হয়তোবা আমার কানে শোনার ভুল। মনে হচ্ছিল আমাকে দ্রুত বেরিয়ে যেতে হবে। পথটুকু আমি আরো জোরে হাঁটা শুরু করলাম কিন্তু শব্দ যেন ততই আমার কাছে আসতে লাগলো। হঠাৎ মনে হল শব্দটা আমার থেকে বেশি দূরে নয়, 7 কি 8 হাত দূরে হবে। তারপর আমি পেছনে তাকিয়ে দেখি একটা কবরের উপর একটা মেয়ে দাঁড়িয়ে আছে পাগলের মতো। তার গায়ের পোশাক আর চুল উচকো খুচকো, মেয়েটা কাঁদছে। আমি ভাবলাম হয়তো আমার দেখার ভুল, তাই আমি আরো দ্রুত হাঁটা শুরু করলাম। এক পর্যায়ে মনে হলো আমি দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে একবার পেছনে তাকাই আর আরেকবার সামনে। এমন করতে করতে হঠাৎ একটা লোকের সাথে ধাক্কা খেলাম। লোকটার পরনে সাদা আলখাল্লা, মাথার টুপি, মুখে দাড়ি। আমি ভাবছিলাম হয়তো যারা কবর খুঁড়ে তাদের মধ্যে কে একজন হবে। আমি যখন তার সাথে ধাক্কা খেলাম, সে বলল, কি ব্যাপার, আপনি এমন ভাবে হাঁটছেন কেন? আমি বললাম, ওই যে একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছেন না? সে বলল, কই না তো। আমি বললাম, ওই যে পেছনে একটা মেয়ে কাঁদছে। সে বলল, চলেন তো দেখি। আমি তাকে নিয়ে রওনা হলাম, মনের মধ্যে একটু একটু ভয়। কবরের ওইখানে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, দেখি কেউ নাই। যে জায়গাটা থেকে আমি মেয়েটাকে দেখেছিলাম সেখান থেকে কবরস্থান পার হওয়া সম্ভব না এত তাড়াতাড়ি। তখন ও লোকটা বলল, কই, কেউ তো নেই। তখন আমি ভাবলাম তাহলে হয়তোবা আমার মনের ভুল ছিল। আমি লোকটাকে বললাম, কি জানি ভাই, আমি তো দেখেছিলাম। লোকটা একটু কর্কশ দৃষ্টিতে তাকালো আমার দিকে। তখন লোকটির চাহনিতে মনে হচ্ছিল আমি কার সাথে কথা বলছি, সে কি মানুষ। তখন আমি ভাবলাম আমার এখান থেকে পালাতে হবে। আমি আবার দ্রুত হাঁটা শুরু করলাম। 5 কি 6 হাত আগাতেই পিছনে তাকিয়ে দেখি সেও নাই, সে গেল কোথায়। তখন আমি দ্রুত এসে মসজিদের উপরে পড়ে গেলাম। আমার গা দিয়ে ঘাম চড়ছে, আমি ভয়ে কাঁদছি। মসজিদের একজনকে পাশে পেলাম, তাকে সব কথা খুলে বললাম। সে বলল, এটা কিছু না, আপনি বাসায় যান, আমি রাস্তায় বের হয়ে বাড়িতে চলে আসলাম। ভাইয়ারা, এ ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন।
আরেকটি ঘটনা আমরা শুনে ফেললাম ফিরোজ খানের কণ্ঠে। আপনি কিন্তু চাইলে আমাদেরকে SMS এবং ফেসবুক মাধ্যমে এই মুহূর্তে কানেক্টেড থেকে যে ঘটনাগুলো আপনি শুনছেন সে ঘটনার সত্যতা কিংবা কতটুকু হরর ছিল সেই কথাবার্তাগুলো আপনি আমাদেরকে জানান দিতে পারেন। যারা যারা মুভি দেখতে ভীষণ রকমের পছন্দ করেন তাদের জন্য এই মুহূর্তে আমার হাতে বেশ কিছু মুভি রয়েছে, যে মুভিগুলো আমি আপনাদেরকে এই মুহূর্তে সাজেস্ট করতে পারি। এবং অনেকে আমাদেরকে টেক্সট করছেন নতুন মুভির নামের জন্য। পুরনো অনেকগুলো হরর মুভি রয়েছে যে মুভিগুলো এখন পর্যন্ত আপনাকে অনেক বেশি রকমের আতঙ্কের ভেতর ফেলে দিবে। হরর সিনেমার এমন এক জেনর রয়েছে যা মানুষের আদিমতম অনুভূতি ভয় ও আতঙ্ক দিয়ে নেতিবাচক আবেগ সঞ্চার করে থাকে, যেমনটা আমরা ভৌতিক 90.8 এ প্রতি মঙ্গলবার করার চেষ্টা করি। এডগার অ্যালান পো, রাম স্টোকার্স এবং মেরি শেলির লেখা থেকে হরর মুভির শুরু হয়েছিল। অলরাইট, আরেকটি বার তাদের নামগুলো বলে দিচ্ছি। এডগার অ্যালান পো, রাম স্টোকার এবং মেরি শেলি, যাদের লেখা থেকে মূলত হরর মুভির যাত্রা শুরু হয়েছিল পৃথিবীতে। হরর মুভি দর্শকের ভয়, দুঃস্বপ্ন, অজানা আশঙ্কা ও দুর্ভাগ্য কেন্দ্র করে তৈরি হয়। আকস্মিক অমঙ্গল বা অশুভের আরঙ্গ দিয়ে হরর কাহিনী শুরু হয় অনেক ক্ষেত্রেই। জনপ্রিয় হরর মুভি সাধারণ আইটেম ভূত, প্রেত, প্রেতাত্মা, ভিনগ্রহে প্রাণী, ভ্যাম্পায়ার, ওয়্যারউলফ, শয়তান, জীবস মৃত্যু, ডাইনি, মানুষ খেকো, রক্ত নির্যাতন, ভয়ঙ্কর প্রাণী, দ্বৈতকৃতি প্রাণী বা দ্বৈত সাইকোপ্যাথ এবং সিরিয়াল কিলার ইত্যাদি অতি ভৌতিক সব মুভির অবস্থা হরর মুভি নয়। 2015 সালের অসংখ্য হরর মুভি থেকে বাছাই করা 11টি হরর মুভির কানেকশন ঠিক এই মুহূর্তে আমার সাথে রয়েছে। এবং প্রথম যে মুভিটা আপনাদেরকে আমি সাজেস্ট করতে চাই, যে মুভিটি একেবারে আপনি দেখতেই পারেন, গুড নাইট মামি। আরেকটি বার বলছি, গুড নাইট মামি, MOMMY। এই মুভিটি আপনি চাইলে কিন্তু দেখতে পারেন। জঙ্গল আর ভুট্রা ক্ষেতের মাঝখানে এক বাড়িতে 9 বছরের দুই যমজ ভাই অপেক্ষা করছে তাদের মায়ের জন্য। কসমেটিক সার্জারির পর ব্যান্ডেজ মোড়ানো অবস্থায় বাড়ি ফিরেন মা। দেখা গেল কিছু আর আগের মতো নেই। দুই ছেলে সন্দেহ করতে শুরু করে আসলে উনি তাদের মা কিনা। অস্ট্রিয়ার তৈরি জার্মান ভাষার এই অসম্ভব সুন্দর ছবিটি এভাবেই গড়ে উঠেছে তাদের কল্প কাহিনী নিয়ে। আরটিভার মুভির নামটি বলছি, গুড নাইট মামি। যে মুভিটি আপনি আপনার হরর অনুভূতিগুলোকে আরেকটু আতঙ্কিত করে তোলবার জন্য দেখে ফেলতে পারেন। ফেসবুক মাধ্যমে অনেকেই কমেন্ট করছেন, বাট এই মুহূর্তে ফেসবুক না, আমরা SMS মাধ্যম থেকে বেশ কিছু SMS পড়ে নিতে চাই।
আপনারা চাইলে SMS মাধ্যমে আমাদের সাথে জয়েন করতে পারেন। আর চাইলে আপনারা এই যে ফিউচার ভয়েসে যে ঘটনাগুলো শুনলেন, আপনারা চাইলে এই ঘটনাগুলো আমাদের লিখে পাঠাতে পারেন, অথবা আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনাগুলো সরাসরি বলতে পারেন। আর যা করতে হবে, আমাদের স্টুডিওতে এসে যদি বলতে চান তাহলে আপনাদের এই ফরম্যাটটিকে আপনাকে অনুসরণ করতে হবে। লিখতে হবে মেসেজের রাইট অপশনে গিয়ে টাইপ করুন AR V90.8, অর্থাৎ V908, আপনার স্পেস দিয়ে আপনার নাম লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটিতে। আর যারা SMS মাধ্যমে জয়েন করতে চান তাদেরকে বলছি, আপনাদের চাইলে আপনাদের ভৌতিক সম্পর্কে, আপনার ভৌতিক 90.8 সম্পর্কে যদি কোনো কথাবার্তা থাকে সেটাও পাঠাতে পারেন 2323 এই নাম্বারটিতে। তবে মেসেজের রাইট অপশনে গিয়ে টাইপ করতে হবে AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন। আর SMS মাধ্যমে যারা জয়েন করছে তাদের একটু তাদের মেসেজগুলো একটু পড়ে দিতে চাই। দুঃখিত, আকাশ লিখেছেন ঢাকা থেকে, উনি ভয় পাচ্ছেন। আলামী লিখেছেন মিরপুর এক থেকে। জুবায়ের বলেছেন, লিখেছেন জিসান উত্তরা, উনি লিখেছেন যে উনি আমাদের নতুন বন্ধু, আমাদের ভৌতিক টাইমিং সম্পর্কে উনি জানতে চান। আসলে আমরা প্রতি মঙ্গলবার রাত 12টায় ভৌতিক 90.8 আপনাদের ঘটনাগুলো নিয়ে আসলে আপনাদের সামনে উপস্থাপন করি। সাথে থাকেন আর যে কনক এবং আর যে ফিরোজ, আর শুধুমাত্র এশিয়ান রেডিও 90.8 FM এ। আমাদেরকে SMS করছেন সাদিয়া, উনি বলছেন অনেক ভালো লাগছে। সেলিম লিখেছেন আমাদের সাথে আছেন, মাসুদ আরিফ আছেন আমাদের সাথে, আছেন পরান, ফার্মগেট থেকে লিখেছেন আশিক, সিনথিয়া লিখেছেন 3 নম্বর স্টোরিটা তারা অনেক ভালো লিখেছেন, রিপন লিখেছেন গোপীবাগ থেকে, মামুন লিখেছেন বিপ্লব, মাইশা লিখেছেন, মাইশা তাবসম লিখেছেন আমাদের এখানে, আমাদের এখানে লিখেছেন সমীর দেওয়ান, মামুন লিখেছেন আমাদের সামনে, লিখেছেন নিকন উত্তরা, মাসুম ফার্মগেটে লিখেছেন, লিখেছেন আরো অনেকে, সবাই বলছেন যে ওনাদেরকে ভালো লাগছে, একটু ভয় লাগছে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে আপনাদের ভৌতিক ঘটনাগুলো ভৌতিক স্বাদটা দেওয়ার জন্য। কনক
অলরাইট, ফেসবুকে কিন্তু অনেকে জয়েন করে ফেলেছেন, তাদের মধ্যে তামজিদ হোসেন, তিনি বলছেন ভাই কেমন আছেন আর শুনছি অনেকদিন পর। সাইফুল ইসলাম রাজীব, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, যাত্রা বাড়ি থেকে অপেক্ষায় ছিলাম কখন শুনবো, এবং কনক দাস এই প্রথম থেকে একদিনও মিস করিনি। এ আই ফয়সাল, তিনি আমাদেরকে টেক্সট করেছেন ভাই আমি উত্তরা থেকে, আপনাদের ভৌতিক অনেক বেশি ভাল লাগে, এবং আজকে প্রথম কমেন্ট করলাম। রয়েছেন এ রহমান সজীব, তিনি বলছেন ভাই আমি ফার্স্ট শুনছি আপনাদেরকে, ভূতের শো ভালো লাগে। একলা পথিক সাবির, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন এবং লিখছেন আজকে ফার্স্ট লাইভ শুনছি, ডাউনলোড করে শুনতে আমার আপনাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড খুবই ভাল লাগে। তাওসিফ এইচ এস অয়ন, তিনি আমাদেরকে বলছেন যাত্রাবাড়ি ঢাকা থেকে অনেকদিন পর শুনছি, অনেক ভালো লাগছে, আশা করি সামনের কাহিনীগুলো ভালো হবে হোপফুলি। শরীফ উদ্দিন, তিনি আমাদেরকে লিখেছেন, তিনি বলছেন লিসেনিং এশিয়ান রেডিও উইথ মাই বেস্ট ফ্রেন্ড রাশিদুল ইসলাম। অমিত দত্ত, তিনি আমাদেরকে টেক্সট করেছেন, তিনি বলছেন ভাইয়া সাথে আছি ঘোড়াশাল থেকে, অনেক মিস করেছি তোমাদের, আশা করি ভালো আছো। এম এইচ অনন্ত, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, বলছেন ভালো লাগছে, আশা করি সবার ভালো লাগবে, এবং আমি আপনাদের অনেক পুরনো বন্ধু। এম ডি মারুফ, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন নারায়ণগঞ্জ থেকে, আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ অসাম। প্রশান্ত মন্ডল, তিনি বলছেন ভাই আপনাদের অনুষ্ঠান প্রথম শুনছি, ভালো লাগছে এবং আরো শুনবেন এমনটাই জানিয়েছেন। শুভ নাইক, তিনি বলছেন নারায়ণগঞ্জ থেকে শুনছি ফার্স্ট টাইম। রয়েছেন আমাদের সাথে বরাত আলী সহ আরো অনেকে। এই মুহূর্তে আমরা যেটা করবো, ইমেল ফরম্যাটের একটা রেকর্ডিং আমরা শুনে ফেলবো, এবং আপনার কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে আর যদি সরাসরি স্টুডিওতে না এসে বা যদি আসা সম্ভব না হয়, তাহলে আপনার জন্য কিন্তু এই অপশনটি খোলা রয়েছে। আপনি চাইলে সেই ঘটনাটি আপনার মোবাইলে রেকর্ড করে ফেলতে পারেন, এরপর আমাদেরকে ইনবক্স করে দিবেন। আমাদের যে ইমেইল অ্যাড্রেস রয়েছে সেই ইমেইল অ্যাড্রেসটিতে, অ্যাড্রেসটি আরেকবার মনে করিয়ে দিতে চাই, ভৌতিক 90.8@gmail.com। সো আমরা ঘটনাটা এই মুহূর্তে শুনবো, এরপর পর আপনার কমেন্ট এবং ফেসবুক নিয়ে এবং এসএমএসগুলো নিয়ে একটু পর ফিরছি।
আমার নাম ইব্রাহিম রিয়াজ সোহাগ, আমি গাজীপুর থেকে এসেছি। এখন যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা অনেক বছর আগের ঘটনা, আমার দাদির কাছ থেকে শোনা। দাদির কাছ থেকে প্রায় আমি 7-8 বছর আগে শুনছি ঘটনাটা। এটা বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা অজপাড়া গায়ের একটা ঘটনা। আমার দাদি যখন অনেক ছোট তখন ঘটনাটা ঘটছে। আমার দাদির খুব কাছেরই হয়তো বা আত্মীয় স্বজন একজন, তারা দুই ভাই ছিল। তারা দুই ভাই দাদা তখন তারা জমিতে চাষ করতো, বা বর্ষাকাল ছিল তখন তারা জমিতে তাদের জমিতে পানি দিবে। পানি দেওয়ার জন্য তারা দুই ভাই যখন রাত্রে খাওয়া দাওয়া করলো, তখন ডিসিশন নিল যে পরের দিন সকালে অনেক ভোরবেলা যে অনেকখানি জমি তাদের সবগুলো জমিতে পানি দিতে হইব, এই জন্য অনেক ভোরে তারা দুই ভাই চলে যাবে, গিয়ে তাদের জমির মধ্যে পানি দিবে এবং তারা তাদের জমিতে ধান রোপণ করবো, ধান চারা রোপণ করবো। সো কথা অনুযায়ী সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমাই গেল অনেক ভোরে, মানে যেরকম সকাল আসার কথা ছিল তার একটু আগেই, মানে বেশ কিছুক্ষণ আগেই নাকি বড় ভাইটা ছোট ভাইকে ডাকতেছে যে অমুক তুই চলে আয়, আমরা খেতে জমিতে পানি দিয়ে আসি, আমরা যে অনেক জমি সো আমরা পানি দিয়ে অনেক যাতে সকাল সকাল আমরা পানি দেওয়া কাজ শেষ করতে পারি। সো যথারীতি ছোট ভাই বড় ভাই ডাক শুনে চলে গেছে এবং দুই ভাই মিলা সেই ভোরবেলা থেকেই জমিতে পানি দিতেছে তো দিতেছি। তারপর কিছুক্ষণ পর যখন বড় ভাই ঘুম থেকে উঠলো, ওঠার পর ছোট ভাই ডাকতে গেছে, তখন ছোট ভাইয়ের বউ নাকি বলতেছে যে ভাই আপনি তো একটু আগে ডাক দিয়ে নিয়ে গেলেন, আপনার ভাই তো আপনার সাথে চলে গেছে। পরে বড় ভাই আর বাসায় কিছু বলে নাই, না বলা চুপি সারে চলে গেছে, জমি দেখতে চলে গেছে যে আসলে ভাই কার সাথে গেছে বা কি করতেছে জানার জন্য ওই জমিতে গেছে। যাওয়ার পরে সেই বড় ভাই দেখতে পেলো যে আসলে দুইজন জমিতে পানি দিতেছে, ছোট ভাইয়ের সাথে তার মতো হুবহু চেহারার একজন জমিতে পানি দিতেছে। পানি দেওয়ার পর সেই বড় ভাইটা বুঝতে পারলো যে আসলে এটা আসলে মানুষ না, যদিও এটা মানুষ ছিল না কিন্তু অবিকল চেহারাটা ছিল মানুষের মতোই, বড় ভাইয়ের মতোই চেহারা ছিল। আর যত রকমের শোনা যে আমার দাদি বলছিল যে শয়তানদের নাকি একটা কিরকম থলের মতো একটা থাকে যেটার মধ্যে তাদের সব ক্ষমতা থাকে, এই থলেটা যদি কেউ হাত করতে পারে তাহলে শয়তান তার পোষ মানতে বাধ্য। সে বড় ভাই অনেক কিছু জানতো, সে যখন খেয়াল করলো যে তার মতো কেউ একজন তার ভাইয়ের সাথে জমিতে পানি দিতেছে, তখন সে আশেপাশে ভালো করে খেয়াল করে দেখলো জমির পাশে আলের মধ্যে একটা থলে আছে, সে আস্তে করে থলেটা নিয়ে মানে চলে আসলো। চলে আসার পর যথারীতি দুই ভাই জমিতে পানি দিল, বাড়িতে চলে আসার পর বড় ভাই বাড়ির লোকদেরকে জানাই দিল ব্যাপার যে এরকম এরকম কাহিনী হয়েছে, থলেটা নিয়ে আইসা সরিষার একটা ড্রামের মধ্যে রাখছি, কারণ শয়তান নানাকে সরিষা খুব ভয় পায়, সরিষা থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করে। তাই শয়তান আসছে, শয়তান বাড়িতে আসার পরে তো বুঝা গেছে যে আমার থলে পাইতেছি না, নিশ্চয় কিছু একটা কাহিনী আছে। বাড়িতে আসার পরে তখন তো সেই লোকের বড় ভাইয়ের পোষ মেনে গেছে, বড় ভাই যা বলে তাই করতে বাধ্য শয়তান। এবং বড় ভাই এই সুযোগ নিয়ে শয়তানকে দিয়া বাড়ির সমস্ত কাজকর্ম, আসলে অনেক লোকের কাজকর্ম শয়তানকে একা দিয়ে করায়। শয়তান তার প্রতি অনেকটা খেপা, কিন্তু খেপা থাকলে কি করবার, তার তো কোনো কিছু করার ক্ষমতা নাই, কারণ তার সমস্ত ক্ষমতা থলের মধ্যে থাকে আর সেই থলেটা হচ্ছে বড় ভাইয়ের হাতে। কাজেই ওইটা রেগুলার তার কথা শুনতো এবং কোনো প্রতিবাদ করতে পারতো না, কিন্তু প্রচুর কান্না করতো, রিকোয়েস্ট করতো যে আমাকে এটা দিয়ে দেন, আমার থলেটা দিয়ে দেন, আমি আর কখনো আপনাদের কোনো ক্ষতি করবো না, আপনাদের কাছ থেকে আমি অনেক অনেক দূরে চলে যাবো। কিন্তু বড় ভাই তার কথা শুনে নাই, এরকম প্রায় 40 দিনের মতো এরকম ওইটাকে দিয়ে সেই বাড়ির সমস্ত কাজকর্ম করাইছে এবং তার মানে ফায়দা হাসিল করছে। কিন্তু এক সময় ওই এলাকায় সাপ্তাহিক হাট বসে, সম্ভবত সাপ্তাহিক রবিবারে হাট বসে। একদিন যখন বড় ভাই বা বাড়ির পুরুষ সকলা বাড়ির বাইরে চলে গেল, তখন মহিলাদেরকে জানাই গেল যে আমরা চলে যেতেছি, ওটা কিন্তু তোমাদেরকে অনেক রিকোয়েস্ট করবে, অনেক অনুবিনয় করবে, চলেটা দেওয়ার জন্য তোমরা কিন্তু কেউ দিবা না, দিলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু তারা যখন চলে গেল, মহিলা আসলে নরম মনের মানুষ, অনেক রিকোয়েস্ট অনেক অনুবিনয় করার পরে, অনেক কান্নাকাটি করার পরে মহিলারা নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারে নাই। এক সময় ওইটার কাছে কথার কাছে হার মাই না থলেটা দিতে বাধ্য হয়েছে। দেওয়ার পর ওইটা যখন চলে গেল, তখন একটা অভিশাপ দিয়ে গেছে যে আমাকে যতদিন আটকায় রাখছে তার শাস্তি হিসাবে যে আটকায় রাখছে মানে অন্ধ হয়ে মারা যাইব, আর এবং ওর বংশের প্রত্যেকটা বংশের মধ্যে একটা না একটা অন্ধ থাকবে। এবং যথারীতি আসার পরে তার কিছুদিন পরেই লোকটা অন্ধ হয়ে গেল এবং মরার আগ পর্যন্ত সে অন্ধ হয়েছিল, এবং তারপর থেকে তার বংশে কেউ না কেউ একজন অন্ধ থাকে। এটা একটা ঘটনা। তারপর আরেকদিন আমার দাদুবাড়ি এলাকা, সেটা এলাকা গ্রামের নাম হচ্ছে আসাদনগর, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা খুবই ভালো একটা গ্রাম আসাদনগর। সেই গ্রামের নাম শুনে আসলে বোঝা যায় এটা একটা আসাদনগর মানে হচ্ছে ভাগের শহর। আসলে এই সব এই এলাকায় একটা সময় অনেক ভাগের বিচরণ ছিল, সেই তো অনেক আগের কাহিনী আমার দাদির কাছ থেকে শোনা। ওইখানে নাকি একটা অনেক আমাদের দাদার এই সম্ভবত বাবা অথবা দাদা এরকম কিছু ছিল, উনি খুব সাহসী ছিলেন, খুবই শক্তিশালীও ছিলেন, অনেকদিন বাঘ মারার জন্য ওনার নামটা বিখ্যাত ছিল। একদিন একটা বাঘ এলাকায় খুব উৎপাত করতেছিল, তো এলাকার সব লোকেরা বাঘটাকে মারার জন্য চেষ্টা করে, তো উনি সে বাঘটাকে মারতে সমর্থ হয়। তা বাঘটা মারার পর থেকে মূলত এলাকার নাম হয়ে যায় আসাদনগর, আর তাকেও সবাই চিনত, তিনি খুব সাহসী ছিলেন। তো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, কিছু দূরে একটু জঙ্গল টাইপের কিছু ছিল। উনি একদিন একটা মাথায় বোঝা নিয়ে কোন একটা বস্তা অথবা কোন একটা ভারী জিনিস নিয়ে আসতেছিল, তখন ঠিক ওই জায়গায় কবরস্থানের পাশে তিনি আসতেছেন, হঠাৎ করে দেখলো তার মাথা থেকে বোঝাটা পড়ে গেল। তারপরে তিনি পাশে তাকায় দেখে একটা লোক দাঁড়ায় আছে, তখন উনি ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, উনি একটা রাগে ছিলেন, জিজ্ঞাসা করলো এই আমার বস্তাটা তুলে দাও তো, কিন্তু ওই লোকটা কোনো কথা বলতেছে নিশ্চুপ ছিল। দুই তিনবার জিজ্ঞাসা করার পর লোকটা মাথা গরম হয়ে গেছে, ওই লোকটা ঠাস করে ওটা লোকের মধ্যে চর মারছে গালের মধ্যে, কিন্তু চর মারার পরে আসলে তিনি বুঝতে পারলো না সেটা তো মানুষ ছিল না, কিন্তু মানুষের স্বাভাবিক রিয়েক্ট করতে কিন্তু কোনো রিয়েক্ট করে না, ওটা চোটের মধ্যে চলে গেছে। সম্ভবত এটা মানুষ ছিল না, কিন্তু মানুষটা বেড়েই অন্য কিছু ছিল ওনার ধারণা, এবং ওই ধারণা থেকেই মানার পর থেকে কিছুদিন পর থেকে ওনার আর কি বিভিন্ন শারীরিক সমস্যা দেখা হয়, বিভিন্ন শারীরিক সমস্যা শুরু হয় এবং তিনি বেশ কিছুদিন পরে মারা যান। ওই ঘটনা আমার দাদির কাছ থেকে শোনা। আমার কাছে আরো বেশ কিছু ঘটনা আছে, এগুলো মূলত আমার আব্বুর সাথে ঘটছে। তখন আব্বু ছাত্র, সম্ভবত SSC পরীক্ষা দিবে, তার আগেই অনেক রাত পর্যন্ত জায়গা পড়াশোনা করতে হয়। সে একদিন হঠাৎ করেই আলাদা একটা ঘরে থাকতো, ঘর থেকে একটু দূরে, তখন উনি অনেক রাত পর্যন্ত পড়াশোনা করবেন। পাশে একটা ওনার কি চাচার দোকান ছিল, উনি এরকম অনেক কিছু বিক্রি করতেন, মুড়ি মিঠাই অনেক খাবার অনেক মিষ্টান্ন দ্রব্য বিক্রি করতেন। ওই দিন অনেক রাত্রে আব্বু ওনার কাছ থেকে উনি ঘুমায় আছেন, ওনার ডাকিয়া তুলছে, তোলার পরে বললো কি জানি খাইতে চাইছে মুরালি বা এরকম কিছু টাইপের মিষ্টান্ন জাতীয় দ্রব্য, ওনার কাছ থেকে কিনে নিয়ে আসলেন। আসার পরে যখন ঘরে আসলো, আসে ওগুলা খাইছে কিনা আমার খেয়াল নাই, তবে তিনি ওইগুলা টেবিলে রাখিয়া পড়া শেষ করে শুয়ে পড়ছিলেন, চোখের মধ্যে শুয়েছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন মানে কিরকম যেন একটা অনুভূত করলেন, তার কিছুক্ষণ পরেই তার মাথার চুল দিয়ে কে যেন টান দিল, টান দিয়ে একটা হেস্তকা টান দিয়া চোখের থেকে তুইলা মানে ঢিলা মারা, এক প্রকার আব্বু এরকম ভাবে বলছে যে আমার ঢিলা মারা টেবিলের উপরে ফেলাই দিস। তারপর আব্বুর সাথে সাথে এক চিলান দিয়া দরজাটা কোনো রকম খুলা দৌড় দিয়া সাথে সাথে আমার দাদির কাছে চলে গেছে। এরকম একদিন অনেক রাত্রে আব্বুর আসলে অনেক রাত বিরাতে ঘোরাফেরার অভ্যাস ছিল, রাত্রে অনেক রাত্রে ঘোরাফেরা করতো। সো এক সময় আমাদের পাশের এলাকা আমার ফুপুর বাসা ছিল বানসারামপুর, সো তখন বর্ষাকাল ছিল, সো মানে যে একটা পাতালের রাস্তা ছিল পাতালের রাস্তাটা পানিতে বন্ধ হয়ে গেছিল, তা বাধ্য হয়ে যে পাশে যে বড় রাস্তা ছিল ওই রাস্তাটা ঘুরে যেতে হয়েছে। ওই রাস্তাটা ঘুরে যাওয়ার সময় পাশে একটা গ্রাম পড়ে আমাদের দুর্গারামপুর, আর ওইখানে কবরস্থান আছে একটা অনেক বিখ্যাত কবরস্থান এলাকার, ওইখানে নাকি অনেক ধরনের আশ্চর্য কাহিনী ঘটে। আব্বু যখনই ওই কবরস্থানটা পাশ মানে পাশ কাটায় যেতেছিল, একটু পরে যাওয়ার পর খেয়াল করলো যে অদ্ভুত কিছু একটা, মানে আব্বুর রাস্তা ডান পাশে ছিল। আব্বু যখন যেহেতু এরকম অনেক কিছু জানে, এরকম ছোটখাটো অনেক এক্সপিরিয়েন্স আছে আব্বু, আব্বু জানে যে রাস্তার যে যদি মানে অদ্ভুত কিছু হয় তাহলে তাকে যেন ডান পাশ দিয়ে কোনো সময় সাইড না দেওয়া হয়। তাই আব্বু রাস্তার ডান পাশ থেকে যত সম্ভব রাস্তার ডান পাশে ঘেঁষায় ঘেঁষায় হাঁটতেছিল, আর যত সম্ভব দোয়া দূর যতটুকু জানতো করতেছিল। তো হাঁটতেছি কিন্তু আসলে ছায়াটা ক্রমান্বয়ে বাড়তেছিল, মানে ছায়াটা চাইতেছিল যে ডান পাশ থেকে ব্লক করতেছিল, চাইতেছিল আব্বু যেন একটু বাম পাশে যায়। কিন্তু আব্বু অনেক কিছু জানতো, তো আব্বু আর বাম পাশে যায় নাই, ডান পাশে দিয়ে হাঁটতেছিল। যতক্ষণ কবরস্থানটা পার হয়েছে ততক্ষণ নাকি এরকম বাধা ছিল, মানে ছায়ার মতো আস্তে আস্তে ছায়াটা বাড়তেছিল, বাড়ার পর পর কিন্তু যখন কবরস্থানটা পাশ কাটায় গেছে, ঠিক দূর আব্বুর পরিচিত একজনের বাড়ি ছিল, আব্বু চিল্লান দিয়ে ওই বাড়িতে চলে গেছে। তারপর যখন বাড়ি থেকে লোকজন বের হয়েছে তখন ছায়াটাকে আর দেখে নাই, ছায়াটা নিমেষে উদা হয়ে গেছে। এটা একটা ঘটনা। তারপর আরেকদিন ঠিক সন্ধ্যার দিকে আব্বু বাড়ির বাইরে দাঁড়ায় আছে, কি ঠিক দরজার বাইরে দাঁড়ায় আছে কোনো একটা কারণে। তখন বাড়ির সবাই ঠিক বাড়িতে উপস্থিত ছিল, আব্বু অনেক ছোট তখন, হঠাৎ করে দেখতে পেল আমাদের বাড়ির ঠিক উত্তর পাশে একটা বাড়ি, দক্ষিণ পাশে একটা বাড়ি, উত্তর পাশে এক পা দেওয়া, দক্ষিণ পাশে এক পা দেওয়া। আমাদের বাড়ির পিছন দিকে একটা ডাব গাছ ছিল, ঠিক ডাব গাছটা বরাবর, ঠিক ডাব গাছটার উপর দিক দিয়ে দুই দিকে দুই পা দেওয়া, উত্তর বাড়িতে এক পা, দক্ষিণ বাড়িতে এক পা। হঠাৎ করে আব্বু দেখতে পেলো, আব্বুর নজরই পড়ছে। আব্বু দেখার পরে সাথে সাথে চিল্লান দিয়ে বললো যে কে আসো দেখে যাও, কি অদ্ভুত কিছু একটা। সাথে সাথে দৌড়দাঘর থেকে সবাই আসলো, আমার বড় ফুপু আর মেজো ফুপু সম্ভবত দেখতে পারছে, কিন্তু সবাই দেখতে পারে নাই। কিছুক্ষণের জন্য স্থায়ী ছিল কয়েক সেকেন্ডের জন্য, তারপর সেটা উধাও হয়ে গেছে। তারপরে যে ঘটনাটা মানে বেশি দিন আগে না, মানে আমি যখন ছোট ছিলাম তখনই ঘটনাটা। আব্বু এক সময় বর্ষাকাল ছিল তখনও, আব্বু আমার নানু বাড়িতে গেছিল, আমি আর আমার আম্মু নানু বাড়িতে ছিলাম, আর আব্বু চলে আসছিল আমাদের রাইখা। আসার পর আব্বু আমাদের বাড়িতে আসলো, এসে দেখলো আমাদের বাড়ি তালা দেওয়া। পরে পাশের লোকেরা বললো, বাড়ির লোকেরা বললো যে আমার দাদি নাকি আমার ফুপুর বাসায় গেছে, পাশের গ্রাম বানসারামপুর, ওই গ্রামে নাকি আমার দাদি গেছে। এখন অবশ্য গ্রাম না, শহরে গেছে, অনেকটা শহর টাইপের, ওইখানে দাদি গেছে। তো বর্ষাকালে আব্বু একটা নৌকা নিয়ে চলে গেছে যে আমার ফুপুর বাসায় সরাসরি যাবে। অবশ্য নানু দাদির জন্য ভাপা পিঠা বানাই দিছিল, দুইটা বড় বড় ভাপা পিঠা বানাই দিছিল, পিঠাগুলো নিয়েই আব্বু আমার ফুপুর বাসার দিকে রওনা দিছে। যখন কিছু দূর গেল, আমাদের এলাকা আসলে দুইটা খাল পড়ে, আসাদনগর থেকে বানসারামপুর যেতে দুইটা খাল, একটা কাঠালি খাল একটা হচ্ছে সীমানা খাল। ওই খালে নাকি কোনো একটা প্রবলেম আছে কাঠালি খালের মধ্যে। যখনই ওই খালটা পার হইতেছিল, ক্রস করতেছিল, তখন আব্বু কিছু একটা অদ্ভুত কিছু একটা অনুভব করলো। পরে যখন হঠাৎ করে ব্যাগের দিকে নজর করলো, দেখে ব্যাগের ওজনটা কমে গেছে। পরে ব্যাগটা খুলে দেখলো যে ব্যাগের মধ্যে যে পিঠা ছিল দুইটা, পিঠা দুইটা গায়েব হয়ে গেছে। আসলে আব্বু অনেকটা অবাক হয়েছিল প্রথমে, যদি অবাক হয়েছিল যদিও, কিন্তু আব্বু পরে বুঝতে পারছে যে আসলে এরকম অনেক ঘটনা যেহেতু আমার সাথে ঘটছে, এটা হয়তো অলৌকিক কিছু একটা ঘটছে, এটা আসলে অন্যরকম একটা ঘটনা। তারপর আরেকটা ঘটনা আছে আমার কাছে, 2004 সালের বন্যার সময়, তখন যেহেতু বন্যা হয়েছিল প্রায় অনেকখানি পানি হয়েছিল, আমাদের বাড়িতেও পানি উঠছিল, আর আমাদের বাড়ির পাশে অনেকগুলো যে খাল ছিল ওইখানে আব্বুদের একটা প্রজেক্ট ছিল, মাছের প্রজেক্ট। জাল দিয়ে বেড়া দিয়ে মাছের প্রজেক্ট বানাইছি। এই প্রজেক্ট পাহারা দেওয়ার জন্য বা অনেক সময় যাতে চুরি টুরি না হয় এই জন্য অনেক রাত বেড়াতে এই প্রজেক্টের আশেপাশে আব্বুরা ঘোরাফেরা করতো। তেমন একদিন আব্বু আর আব্বুর এক ফ্রেন্ড তারা হাঁটাহাঁটি করতেছে, হঠাৎ করে যেমন পাশের বাড়ি থেকে কিরকম একটা খেলাধুলার আওয়াজ পাইতেছিল। তখন গভীর রাত, প্রায় রাত 2-3 বাজবে, তখন কিরকম ফুটবল খেলার আওয়াজ, আস্তে আস্তে আওয়াজটা ক্রমান্বয়ে বাড়তেই আছে। হঠাৎ করে একসময় দেখা গেলো আওয়াজটা মানে জোরে, যেমন করে একটা ফুটবলের মধ্যে শট দিলে অনেক উপরে যখন একটা বল ওঠে তখন যেরকম শট পাওয়া যায়, সেরকম আব্বু এরকম একটা শট অনুভব করলো। আব্বুর পাশে যেজন ছিল ওই জন্য ওই আওয়াজটা পাইছে, কিন্তু আব্বুর ওই বাড়িতে তারপরে গেলো, কিন্তু যাওয়ার পরে ওরকম কোনো সারা শব্দ নেই, সম্পূর্ণ বাইরের সবকিছু লক করা, মানে কোনো সারা শব্দ নেই, কিন্তু আব্বুর শব্দটা শুনতে পাইছি।
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভৌতিক 90.8 শুধুমাত্র এশিয়ান রেডিও 90.8 FM এ। আমি কাব্য আছি, আমার সাথে আছেন আর যে কনক। এতক্ষণ ধরে যে ঘটনাটি আমরা শুনলাম, আমাদেরকে পাঠিয়েছেন রেকর্ড করে সোহাগ গাজীপুর থেকে, ধন্যবাদ সোহাগকে এরকম একটা ভয়ের ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। কনক,
ফেসবুক মাধ্যমে যদি জয়েন করতে চান তাহলে facebook.com/asianradio সেই ঠিকানায় চলে যাবেন। অনেকেই আমাদেরকে সেখানে কমেন্ট করছেন। ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি সেই ঘটনাটি লিখে facebook.com/bhautik90.8 সেই অ্যাড্রেসে চাইলে কিন্তু আমাদেরকে ইনবক্স করে দিতে পারেন। আর সোহাগের মতো করে যদি কোনো ঘটনা রেকর্ড করে আপনি আমাদেরকে পাঠাতে চান তাহলে সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনি মেসেজ অপশনে না মূলত রেকর্ড অপশনে চলে যাবেন এবং সেখান থেকে সেটি রেকর্ড করে আমাদেরকে ইনবক্স করে দিবেন bhautik90.8@gmail.com। এমডি হাফিজুল্লাহ সাউন্ড রেসিং চৌধুরীপুর থেকে কনক ভাই, আমার কাছে অনেক ঘটনা আছে শেয়ার করতে চাই স্টুডিওতে গিয়ে, সেটার জন্য আপনাকে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলতে হবে AR space দিয়ে লিখতে হবে B90.8 আর একটি স্পেস দিয়ে নাম এবং সেলফোন নম্বর লিখে 2323 নাম্বারটি সেন্ড করবেন। চন্দীপাড়া থেকে অনেকে লিখছেন, অভি কোনে লিখছেন, কনক ভাই এন্ড ফিরোজ ভাই লাইক ইউ সো মাচ। রয়েছেন আমাদের সাথে ফয়েজ, রাজ, যুবরাজ, নির্বাচন ভাই, আমি যুবরাজ, আজকে মনটা খুব খারাপ, তারপরেও জুরাইন আলমবাগ থেকে শুনছি, তোমাদের সাথে রয়েছি দুটো পর্যন্ত। রয়েছেন আমাদের সাথে MSI শুভ, রয়েছেন আমাদের সাথে প্রিন্স সালমান এবং এই মুহূর্তে আমাদেরকে হাফিজ রহমান কমেন্ট করেছেন, আলফি আহমেদ তিনি বলছেন, আমরা তিন বন্ধু মিলে শুনছি আপনাদের বাসার ছাদে, আমাদের বাসার ছাদে ভয় উপভোগ করছি ভাই, থ্যাংকস টু ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। রুস্তম ইসলাম তিনি আমাদের সাথে রয়েছেন, কেমন আছো, ফাইন। রয়েছে আমাদের সাথে EH শুভ মির্জা, রয়েছেন আমাদের সাথে ফারহান, অ্যানিম, DWZ,
আমাদের সাথে SMS মাধ্যমে যারা ছিলেন তাদের নাম একটু পড়তে চাই। আমাদের সাথে আছেন গ্যান্ডের থেকে রাতুল, লিখেছেন পিপলু খান ধামরাই থেকে, উনি লিখেছেন যে অনেক ভয় লাগছে আমার, ধন্যবাদ আপনাকে। সুরুজ লিখেছেন ঢাকা শ্যামপুর থেকে, উত্তরা থেকে লিখেছেন যারা, উনি ওনার বন্ধুদেরকে নিয়ে শুনছেন, ধন্যবাদ আপনাকে। ফৌজিয়া লিখেছেন বিবাড়িয়া থেকে, আমাদের সাথে আছেন মাইশা তাবাসুম, উনি আবারও লিখেছেন MD সোহেব, শোয়েব লিখেছেন, প্রান্ত লিখেছেন নরসিংদী থেকে, হৃদয় লিখেছেন জামালপুর থেকে, উনি ওনার আপু একসাথে শুনছেন, ওয়েলকাম ভৌতিক 90.8 এ। হারুন আছেন আমাদের সাথে মাধবদি থেকে, জেরিন তসনিম আছেন লাভন, জেরিন তসনিম আছেন আমাদের সাথে, আসছেন পুরান ঢাকা থেকে নরিন, লিটন আছেন আমাদের সাথে, আছেন আরিফ গাইবান্ধা থেকে, অনেক দূর থেকে উনি শুনছেন, আপনাদের নতুন বন্ধু, ধন্যবাদ আপনাকে ভৌতিক 90.8 এর সাথে থাকার জন্য। ইমরান আছেন আমাদের সাথে, আছেন সৈয়দ জায়েদ মিরপুর ঢাকা থেকে, ফাহমিদা নরিন্দা থেকে আছেন, উনি ভয় পেতে চান, আমরা চেষ্টা করছি আপনাদেরকে ঘটনাগুলো আপনাদের শ্রোতাদের মাধ্যমে, আমাদের যে ঘটনাগুলো এসেছে সেই মাধ্যমগুলোর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, ভয়ের ঘটনাগুলো, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন সানাউল্লাহ ফতুল্লাহ থেকে, আমাদের সাথে আছেন কাঞ্চাপুর থেকে আকাশ, আমাদেরকে লিখেছেন আশিক আহমেদ, আমাদের সাথে আছেন মামুন গাজীপুর থেকে, রাসেল আছেন, রাসেল আছেন, সীমা আছেন গ্যান্ডারিয়া থেকে। আমাদের সাথে ভৌতিক 90.8 এর সাথে দুটি মাধ্যমে জয়েন করতে পারেন আপনারা, চাইলে আপনারা ফেসবুক মাধ্যমে আমাদেরকে কমেন্টস করতে পারেন www.facebook.com/asianradio এই পেজে এসে আমাদের ভৌতিক পোস্টে কমেন্টস করতে পারেন, যত খুশি তত আপনারা চাইলে পোস্টটা শেয়ার করতে পারেন যেন আপনার বন্ধুরা মিস করে যেতে না পারে। আর SMS মাধ্যমে যদি আমাদের সাথে জয়েন করতে চান তাহলে আপনাদেরকে মোবাইলে রাইট মেসেজ অপশন গিয়ে টাইপ করুন AR space আপনার নাম, স্পেস আপনার লোকেশন, ভৌতিক সম্পর্কে আপনার কথাবার্তাগুলো পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটিতে।
যারা যারা মুভির নামের জন্য পুনরায় অপেক্ষা করছেন তাদেরকে আরেকটি মুভির নাম আমি বলবি, এবং এর আগে যে মুভির কথা বলেছিলাম গুড নাইট মামি 2015 রিলিজ পাওয়া এই মুভিটি চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারেন। এবং সেকেন্ড যে মুভিটি রয়েছে বেস্ট মুভির মধ্যে 2015 সালে, সেই মুভিটির নাম হচ্ছে দি এন্টেরিয়র। আরেকটি বার বলছি দি এন্টেরিয়র। এই মুভিতে এক হতাশ ব্যক্তি নিজেকে আবিষ্কার করার উদ্দেশ্যে বনে চলে যায়, কিন্তু তার এই জার্নি হঠাৎ করে অদ্ভুত রকমের দুঃস্বপ্ন হয়ে ওঠে। লেখক এবং পরিচালক ড্রেভর জুরাস আলাদা আলাদাভাবে দিন এবং রাতের মধ্য দিয়ে গল্প নিয়ে যেতে যেতে ধীরে ধীরে আতঙ্ক বাড়িয়েছেন, বিশেষ করে তাবুর কিছু দৃশ্য আতঙ্ক এমন মারাত্মক হয়ে উঠে যে দর্শকেরা শেষ পর্যন্ত নিশ্চিত হতে পারে না যে সেই আতঙ্ক আসল নাকি কাল্পনিক। সো যারা যারা ভয় পেতে চান প্রচন্ড রকমের, আমার মনে হয় তাদেরকে এই মুভিটি খুব অন্যরকম একটি ফিলিংস দিবে, দ্য এন্টেরিয়র নামক সেই মুভিটি। আর একটি মুভির কথা বলছি ডেথ গাজম, যে মুভিটার স্পেলিং হচ্ছে DEATHGASM, ডেথ গাজম 2015 রিলিজ হওয়া একটি চমৎকার মুভি। এক হঠকারী ব্যক্তি দুর্ঘটনাবশত নরকের এক শয়তানকে ডেকে আনে, আর তারপরে সে এবং তার বন্ধুদেরকে পুরো শহরের মানুষদের জীবন রক্ষার লড়াইয়ে নামতে হয়। জেসন হেই হাইরনের এই হেভি মেটাল হরর ও কমেডি ছবিটিতে হাসি এবং মারাত্মক ভয় দুটি সমান্তরালে চলছে। সো আপনি মুভিটি দেখে পড়তে পারেন ডেথ গাজম নামক সেই কমেডি এবং হররের মিশ্রণে মারাত্মক সেই মুভিটি। আমরা এ পর্যায়ে চলে যাবো আরেকটি ঘটনা, সেই ঘটনা শুনবো, বাট আপনাকে বলছি আপনি কিন্তু চাইলে ফেসবুক মাধ্যমে আমার সাথে কানেক্টেড থাকবেন এবং
চাইলে আপনারা সরাসরি আপনার স্টুডিওতে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে পারেন। তা এটা করতে হলে যাকে আপনাকে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে AR স্পেস V90.8, দ্যাট ইজ V90.8 স্পেস দিয়ে আপনার নাম পাঠিয়ে দিন 2323 এই নাম্বার দিতে। চাইলে আপনারা জিমেইলে আপনাদের ভয়েস অথবা ঘটনাগুলো পাঠাতে পারেন bhautik90.8@gmail.com কনক।
আমরা এ পর্যায়ে চলে যাবো নেক্সট স্টোরিতে। ফিরোজ খানের কণ্ঠে শুনবো আরেকটি ঘটনা আপনার কাছে। যদি কোনো ঘটনা থেকে থাকে সেই ঘটনা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন facebook.com/bhautik90.8 সেই ঠিকানায়। আর যদি কোনো ঘটনা রেকর্ড করে আমাদেরকে পাঠাতে চান তাহলে অবশ্যই bhautik908@gmail.com সেই ঠিকানায় আমাদেরকে ইনবক্স করবেন।
আমার নাম সানি, আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার কোন একটা গ্রামে। আমি বাংলাদেশ নৌবাহিনীর কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আমার বাবা ছোটবেলা থেকেই যাত্রাপালা দেখার একটা বড় নেশা ছিল, তাই তিনি ও তার বন্ধুদের মিলে একদিন ঠিক করল যাত্রাপালা দেখতে যাবে। যাত্রাপালাটি এসেছিল আমাদের গ্রাম থেকে একটু দূরে কোনো একটা গ্রামে। বলে রাখা ভালো, আমার বাবা রাত জেগে মেশিন পাহারা দিত। নিরাপত্তার জন্য তার কোমরে সাইকেলের চেইনের মতো কিছু একটা শিকল বাঁধা থাকত। কথা অনুযায়ী মাগরিবের আচানের পর বাবা এবং তার বন্ধুরা যাত্রা দেখার উদ্দেশ্যে রওনা হল। পালা শুরু হয় ঈশার নামাজের পর। দেখতে দেখতে রাত প্রায় দশটা বেজে গেল। গ্রামে দশটা মানে অনেক রাত, তাই বাবার বন্ধুরা বাড়ি চলে যেতে চাইল, কিন্তু বাবা বলল তোরা যা, আমি একটু পরে রহিম চাচার সাথে চলে যাব। তখন বাবার বন্ধুরা সবাই বাড়ি চলে আসে। যাত্রাপালা শেষ হল রাত ১২টা। বাবা রহিম চাচাকে খুঁজে না পেয়ে একাই রওনা হল বাড়ির উদ্দেশ্যে। এত রাতে গাড়ি না থাকায় বাবা হাঁটতে শুরু করল। কিছু দূর আসার পর বাবা সামনে কিছু একটা দেখতে পেল। তার ডর ভয় একটু কম থাকায় তিনি কিছু মনে না করে পকেট থেকে একটা সিগারেট বের করে আগুন লাগিয়ে টানতে থাকে। সিগারেটটা যে মুহূর্তে শেষ হল দেখল সামনে থেকে একটা কুকুর এগিয়ে আসছে তার দিকে। কুকুরটি ছিল সাধারণ কুকুরের থেকে অনেক বড় সাইজের। বাবা কিছু মনে না করে সিগারেট টানতে টানতে হাঁটতে থাকে। তিনি দেখলেন কুকুরটা তার অনেকটা কাছে এসে হঠাৎ করেই উধাও হয়ে গেল। কিছুদূর যাবার পর তিনি আবারও দেখতে পেলেন চার থেকে পাঁচটা অনেক বড় বড় আকারের শিয়াল তার দিকে এগিয়ে আসছে। তখন বাবা বুঝতে পেল এগুলো সাধারণ কিছু না। তখন তিনি তার কোমর থেকে শিকলটা বের করে ঘুরাতে লাগল। এবার শিয়ালগুলো বাবার খুব কাছাকাছি এসে হঠাৎ উধাও হয়ে গেল। বাবা এই অবস্থা দেখে খুব তাড়াতাড়ি পা চালাতে লাগল। কিছুটা এসে তিনি আবার দেখতে পেল অনেকগুলো হাঁস তার পথ আটকে বসে আছে। বাবা কাছাকাছি না গিয়ে দূর থেকেই একটা সিগারেট লাগিয়ে নিল আর হাতের শিকলটা ঘোরাতে ঘোরাতে সামনে হাঁটতে লাগল। কাছাকাছি যেতেই হাঁসগুলো বিলে নেমে গেল এবং নিমিষেই উধাও হয়ে গেল। বাবা তখন হেঁটে চলছে আর হাঁটতে হাঁটতে একটা বাঁশ ঝাড়ের কাছাকাছি এসে দেখতে পেল সাদা কাপড় পরা একটা বুড়ি মহিলা বাঁশ ঝাড়ের কোনো এক কোণে বসে কাঁদছে। বাবা ওদিকে যাওয়ার আর সাহস করল না, শিকল ঘুরিয়ে চলছে। এমন করতে করতে তিনি চলে এলো আমাদের বাড়ির কাছে একটা বট গাছের নিচে। আর এসে তিনি যেটা দেখতে পেল সেটা দেখার জন্য তিনি একেবারেই তৈরি ছিলেন না। তিনি দেখলেন একটা বিশাল আকারের মানুষ আকৃতির দানব। দানবটির এক পা বট গাছটার উপর দিয়ে রাস্তার এক পাশে পড়ে আছে, অন্যটি রাস্তার অন্য পাশে। তিনি এটাও দেখেছিলেন দানবরা জিহ্বাটা পানিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। এই অবস্থা দেখে বাবা জ্ঞান হারিয়ে ফেললেন। পরের দিন বাবা নিজেকে আবিষ্কার করে তার নিজের ঘরে। বাড়ির সবাই কালকের রাতের ঘটনা জানতে চাইলে বাবা সব খুলে বলে। পরে দাদা বাবাকে একজন আলেমের কাছে নিয়ে যান। তিনি বাবাকে বলে, তোমার ভাগ্য ভালো ছিল, এটা একটা খারাপ জিন ছিল। তোমার হাতের ওই লোহার শিকলটার জন্য জিনিসটা তোমার কিছু করতে পারে নাই। পরে বাবা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এই ছিল আমার ঘটনা। ভাইরা ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ।
সো এমনি করে আমরা কিন্তু অনেকেই আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন এবং আমরা রেকর্ড করি সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি। আপনার কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে দেন আমি বলবো সেই ঘটনাটা এখনই লিখে ফেলুন এবং আমাদেরকে ইনবক্স করে দিন, বিকজ সবাই আস্তে আস্তে তাদের ঘটনাগুলো অনেয়ার করে ফেলছে এবং ইউ নো ইট ফিলস ভেরি গ্রেট যখন নিজের ঘটনাটা অনেকেই জানবে। সো ঘটনাটা লিখুন এবং আমাদেরকে ফেসবুকের ফ্যান পেজে ইনবক্স করে দিন, উইচ ইজ facebook.com/bhautik90.8। এই মুহূর্তে অনেকে আমাদেরকে ফেসবুকে জয়েন করে ফেলেছেন। আপনি যদি জয়েন করতে চান, জানান দিতে চান আপনার মতামত গুলো, তাহলে অবশ্যই facebook.com/asianradio সেই ঠিকানা চলে যাবেন এবং সেখানে যে পোস্টটি দেখতে পাবেন সেই পোস্টে আপনার কমেন্টই করে ফেলুন। রয়েছেন সায়ান আমাদের সাথে ফেসবুক মাধ্যমে, শামীম আহমেদ আজাদ এবং তিনি লাইক দিয়েছেন। রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে MSI শুভ, তিনি বলছেন শুভ শিকদার তোমাদের ওল্ড লিসেনার। আর রয়েছেন আমাদের সাথে সালামুদ্দিন আহমেদ, তিনি বলছেন জোশ ব্রো। এবং রয়েছেন আমাদের সাথে শেখ রাতুল অভি, ইমন আহমেদ, মামুন, রয়েছেন কনক ভাই এবং ফিরোজ ভাই। তোমরা কেমন আছো? আজকে ফিরোজ ভাই নেই, প্রথম স্টোরিটা ঘোড়ার স্টোরিটা খুবই ভয়ঙ্কর ছিল। ইয়াসিন আহমেদ তিনি আমাদেরকে জিনজার কেরানীগঞ্জ থেকে বলেছেন,
তাদের নামটা একবার পড়ে যেতে চাই। আর যে হৃদয় আছেন জুলাইন থেকে, উনি লিখেছেন ভাইয়া উনি একটু মিস করেছেন, আপনার মিস করলেও আমাদের গুগলে যদি আমাদের ভৌতিক 90.8 লিখে সার্চ দেন অনেকগুলো এপিসোড পাবেন আপনারা, এই এপিসোডটা নিশ্চয় পেয়ে যাবেন আপনি। রানা লিখেছেন মান্ডা থেকে, সফিউল উনি আসতে চান, উনি আসার ফরমেটটা দিয়েছেন যারা যারা আসতে চান আমাদের স্টুডিওতে তাদের গল্পগুলো শেয়ার করতে চান তাদেরকে একটি ফরমেট অনুসরণ করতে হবে। আপনার মোবাইলের মেসেজে রাইট অপশন কি টাইপ করুন, AR space V90.8, that is V908 space the attack now apra now party is in 2323 a number to amader sathe achen jamalpur theke hridoy uni amader sathe achen shuruj achen amader sathe achen ilma dorin achen puran dhaka theke golpo gulo shune tar bhoy lagche sinthe achen সিনথিয়া আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন ফৌজিয়া ব্রাউন বাড়িয়া থেকে আছেন, আমাদের সাথে আছেন ইয়াসিন, উনি আসতে চান। ইনশাল্লাহ আপনাদের ভৌতিক 90.8 আপনাদের সাথে যোগাযোগ করবে যারা যারা আসতে চান, আসতে চান আমাদের এই স্টুডিওতে যারা লিখে পাঠিয়েছেন SMS এর মাধ্যমে। আপনারা চাইলে ফেসবুক মাধ্যমে আমাদের সাথে জয়েন করতে পারেন অথবা অনলাইনে আমাদের সাথে যারা যারা সংযুক্ত হতে চান, যারা ফ্রিকুয়েন্সি পাচ্ছেন না ঢাকার বাইরে এবং প্রবাসে যে বন্ধু বান্ধব আছেন শ্রোতারা আছেন, তারা চাইলেই আমাদেরকে অনলাইনে শুনতে পারেন www.asianradio908.com। এই অ্যাড্রেসে গিয়ে আপনারা ভিজিট করলে আমাদের এশিয়ান রেডিওকে অনলাইনে শুনতে পারবেন। কনক
অলরাইট, যারা যারা হরর মুভির নামগুলো জানতে চাচ্ছেন তারা আরেকটি বার একটু কেয়ারফুল হয়ে নিন, বিকজ আরো বেশ কিছু মুভির নাম আপনাদেরকে এই মুহূর্তে বলতে যাচ্ছি যে মুভিগুলো সাধারণত 2015 এর সব থেকে বেস্ট মুভির ভেতরে রয়েছে এবং হরর মুভির মধ্যে বেস্ট মুভি যাদেরকে বলা যেতে পারে। অলরাইট, আরেকটির নাম হচ্ছে কাভ মুভি, যেটি 2015 রিলিজ পেয়েছিল, যার স্পেলিংটা হচ্ছে CUB। তিন এজে এস পরে এমন একটা বাচ্চা তার কাপ স্কাউট দলের সাথে বনে যায় এবং কিছুটা দেরিতে এক নির্মম পরিস্থিতির মুখোমুখি হয়। বেলজিয়ামে হরর ছবি খুব একটা না হলেও এই ছবিটি খুব সুন্দরভাবে শুট করা হয়েছে। ডার্ক থিম, মারাত্মক নিষ্ঠুরতার ভেতর দিয়ে কাহিনী এমনভাবে এগিয়েছে যে দর্শকদের দুঃস্বপ্ন দেখার অনুভূতি তৈরি করবে চমৎকার এই মুভিটি, যে মুভিটির নাম হচ্ছে কাভ, আই মিন CUB। এবং যারা যারা ভাবছেন যে কাভ না আমি অন্য কোনো কিছু দেখতে চাই, তাহলে আপনাকে দেখতে হবে হি নেভার ডাইড, হি নেভার ডাইড নামক চমৎকার এই মুভিটি ছবিটিতে অভিনেতা হেনরি রালিন্স একজন নিঃসঙ্গ ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন। সেই ব্যক্তি সবসময় একা থাকতে চায়, কিন্তু সে কিছু গ্যাংস্টার ও অপরিচিত এক বাচ্চার সাথে জড়িয়ে পড়ে। এই সুপার ন্যাচারাল নয়ের ধরনের ছবিটি ট্রেলারের অনেক কিছু দেখানো হচ্ছে, সুতরাং ট্রেলার না দেখে এই উত্তেজনাকর সারপ্রাইজিং থ্রিলার দেখুন, যেটা আপনি খুব তাড়াতাড়ি ভুলতে পারবেন না। আরেকটি বার নামটি বলছি, হি নেভার ডাইড, যে মুভিটি আপনি আপনার হরর অনুভূতিগুলোকে আরেকটু জাগ্রত করবার জন্য দেখে নিতে পারেন। রয়েছে ক্রিপ নামক আরেকটি মুভি, সি আর ডাবল ই পি। এই মুভিটি দেখতে পারেন, একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তি তার অনাগত সন্তানের জন্য তার জীবনের একটি দিন ভিডিও করতে এক ভিডিওগ্রাফার ভাড়া করেন, কিন্তু আসলে কি তাই ঘটছে? লেখক পরিচালক সহ লেখক প্যাট্রিক ব্রাইস এই বছরই ছবিটি দেখানোর জন্য শুধু ফুটেজগুলো সেরেছেন, কিন্তু তিনি এমন স্মার্টভাবে দ্রুতগতির ফানি ও মাঝে মাঝে আতঙ্ক তৈরি করে গল্প বলেছেন যে আপনি অনেকটা অবাক হবেন। সো দেখতে হবে আপনাকে দি ক্রিপ মুভিটি, যার স্পেলিংটি হচ্ছে CREEP। এর বাইরে যদি দেখতে চান অন্য কোনো মুভি, রয়েছে ডেড ম্যান ইনফার্নো নামক আরেকটি মুভি, ডেড ম্যান ইনফার্নো, DEADMAN স্পেস দিয়ে লিখতে হবে INFERNO। হোপফুলি গুগলে মুভিটি পেয়ে যাবেন। একজন অবসরপ্রাপ্ত চাপাই গ্যাংস্টার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে এবং তার বন্ধুর মেয়ে এক জম্বি পূর্ণদ্বীপে আটকা পড়ে। গ্যাংস্টার ও জম্বিদের নিয়ে আগেও ছবি হয়েছে, যেমন ককনেইস ভার্সাস জম্বিস, কিন্তু কোটা এই জাপানি ছবিটির মতো এত বাস্তবসম্মতভাবে এত ক্রিয়েটিভ ভিজুয়ালের মাধ্যমেও ও শক্তিশালীভাবে তৈরি করা হয়নি। সো আপনি দেখে ফেলতে পারেন ডেড ম্যান ইনফার্নো নামক চমৎকার এই মুভিটি। ফেসবুক মাধ্যমে রয়েছেন এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে, তাদেরকে বলছি আপনিও কানেক্টেড করে ফেলতে পারেন, লিখতে পারেন আপনার মন্তব্যগুলো, লিখবেন ফেসবুকে এশিয়ান রেডিও নামক সার্চ বারের বাটনে গিয়ে এশিয়ান রেডিও, দেন আপনি যে ফ্যান পেজটি পেয়ে যাবেন সেই ফ্যান পেজে যে আপনি পোস্টটি পাবেন ভৌতিকের, সেই পোস্টের নিচে আপনি আপনার কমেন্টটি করে দিন, আমরা চেষ্টা করবো সেই কমেন্টটি পড়ে ফেলবার জন্য। আর অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। সালাউদ্দিন আহমেদ, শেখ রাতুল, ফয়াজ, রাজ, যুবরাজ রয়েছেন আমাদের সাথে, হাফিজ চৌধুরী, এবং এমনি করে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন মুন্নাফ শেখ, রয়েছেন আমাদের সাথে শামীম মাহবুব, রয়েছেন ই এইচ শুভ মির্জা, রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে হাফিজ রহমান, পেয়াল মাহমুদ খান রয়েছেন আমাদের সাথে, ইন্দ্রাজিৎ চৌধুরী শুভ্র, তিনি আমাদেরকে বলেছেন যে কনক ভাই আমি সাভার থেকে শুনছি এবং আছি শুনছি বলে ভাই ভয় লাগছে। ইব্রাহিম রিয়াজ তিনি বলছেন থ্যাংকস ফর শেয়ার মাই রেকর্ডেড স্টোরি, স্পেশাল থ্যাংকস টু আজে বাপ্পি। রাইট, রয়েছেন আমাদের সাথে হাফিজুর রহমান, এবং আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন এ আই ফয়সাল, তিনি বলছেন উত্তরা থেকে আমি ভৌতিকের অনেক ভালো লাগছে, আজ ফার্স্ট কমেন্ট করলাম, আশা করি পড়বেন। তামজিদ হোসেন তিনি আমাদেরকে কমেন্ট করেছেন একলা পুথিক সাব্বির। রনি হাওলাদার উহি লিখেছেন কনক ভাই আমি উত্তরা থেকে তোমায় শুনছি, গত সপ্তাহে অনেক মিস করেছি এবং আরো বেশি রকমের ভয় পেতে চাই। আরবিয়ান আহমেদ জীবন আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সাথে আরো অনেকেই রয়েছেন।
আমাদের সাথে এসএমএস যারা আছেন তাদের নামটি একটু বলতে চাই, গাইবান্ধা থেকে আরিফ আছেন, সবগুলো গল্প তার ভালো লাগছে। সবুজ লিখেছেন আই লাভ ভৌতিক, উনি আমাদের প্রতিদিনকার লিসেনার, সবসময় আমাদেরকে শোনেন, ধন্যবাদ আপনাকে। এম ডি রাসেল আছেন ধনিয়া থেকে, সাইফুর রহমান আছেন ফতুল্লা থেকে, উনি লিখেছেন যে আপনাদের সাথে সবসময় থাকি, ধন্যবাদ আপনাকে। আলামিন আছেন যশোর থেকে, শুধু যশোর, পারভেজ আমাদের এখানে আসতে চান তাদের গল্প বলার জন্য। বিপ্লব আছেন রামপুরা থেকে, আমি আর ওনার গার্লফ্রেন্ড শুনছেন উনি প্রথমবারের মতন, রায়বাজার থেকে, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে আছেন, গাজীপুর জয়দেবপুর থেকে আছেন নুসরাত মম, উনি আমাদের নতুন বন্ধু আর ওনার গল্পগুলো ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের, আমরা যখন শো করতে থাকি কনক ভৌতিক 90.8 এই মুহূর্ত মানে শো চলাকালীন সময়ে কিন্তু আমাদের অনেক ঘটনাগুলো আসে, যে ঘটনাগুলো ওনারা শ্রোতারা চেষ্টা ওনারা অনুরোধ করেন যে ওই সময় যদি কোনো ঘটনা মনে করা হয় সেই চেষ্টাটা আসলে করতে যাচ্ছি। আমাদেরকে মতিঝিল এলাকার একটা জনপ্রিয় একটা স্থান, সেইখানকার একটা ঘটনা একজন লিখে পাঠিয়েছেন, আসলে একটু পড়ে দিতে চাই কনক।
জি প্লিজ।
নাম প্রকাশে একজন উনি বলেছেন, ওনার নামটা বলতে না করেছিলেন, উনি লিখেছেন মতিঝিল থেকে, ডাক্তার মোতালেব একজন ডাক্তার চেম্বারের ঠিক বাড়ির পিছনে, মানে একজন ডাক্তার ওনার বাড়ির চেম্বারের ঠিক পিছনে, এটা এটা একটা শোনা ঘটনা ওনার। আমাদের উনি বলেছেন যে আমাদের বাড়ির সামনে গলিতে এমন একটা ঘটনার কথা শোনা গেছে, গলিটা এমন যে রাস্তা থেকে যে দেখে গলির শেষ মাথায় সিঁড়ি, শেষ মাথায় সিঁড়ি, গলির দুই দিকে দুইটা বাড়ি। ঘটনা প্রত্যক্ষ করে ডান পাশের বাড়ির নিচতলার মেয়েটা আজ থেকে প্রায় 14-15 বছর আগের। একদিন রাতে ওই মেয়েটা ঘুমাচ্ছিল, রাতে প্রায় 4টার দিকে মেয়েটা একটা মহিলার পায়ের নূপুরের আওয়াজ পায়, নাচিয়ে পায়, যে নূপুরগুলো পরে মানে যারা নাচে সেই তাদের যে নূপুরগুলো থাকে পায় সেটা, তো সেটা সে পাত্তা দেয় না, ভেবেছে ঘুমের মধ্যে কি না কি শুনেছে, এসব ভেবে ঘুমিয়ে পড়ে। পরের দিন একই সময় সে আবারও একই আওয়াজ পায়, এবার সে একটু আগ্রহী হয়। তার রুমের একটা জানালা ওই গলির মুখ করে ছিল, জানালা খুলে তাকালে গলির অনেকখানি দেখা যায়। সেই জানালা খুলতেই তার রুমের আলোতে ভরে যায়। আলস্য হয়ে এলে সে দেখতে পায় গলিতে একটা মহিলা সাদা নাচের কাপড় পরে নূপুর পায়ে হাঁটছে। ওই কাপড়ের উজ্জ্বলতায় পুরো গলি আলোতে প্রায় ভরে গেছে। মহিলাটা ভয়ানক, ঠিক গোলাকার, মনি হালকা সাদা এবং লম্বাটে। মেয়েটা হঠাৎ করে মহিলার চোখের দিকে তাকাতেই সম্মোহিত হয়ে যায়, যেন ওই চোখ তাকে এখনই গিলে খাবে। এভাবে মহিলা এবং মেয়েটা পরস্পরের দিকে তাকিয়ে থাকে। এভাবে কিছু সময় পর ওই মেয়েটার মা ঘুম থেকে জেগে ওঠে এবং আর মেয়েকে ওভাবে জানালার বাইরে তাকিয়ে থাকতে দেখে ডাক দেয় তাকে, কিন্তু মেয়েটা সেই সম্মোহিত হয়ে থাকে। তখন তার মা তাকে একটা ধাক্কা দেয়, এবার মেয়েটা হকচকিয়ে ওঠে। আবার যখন সে জানলার বাইরে তাকায় তখন মহিলাটা নাই। ফজরের আজান শুরু হয়ে গেছে। মেয়েটা পরের দিন তার মাকে সব কথা বলে, কিন্তু তার মা পাত্তা দেয় না। সেদিন রাতে তার মা একই ঘটনার শিকার হয়, কিন্তু সেদিন তার মেয়ে আগে থেকেই জেগেছিল বলে তার মা বেঁচে যায়। তারা চলে যাওয়ার পর যখন নতুন ভাড়াটি আসে তারাও একই ঘটনা দেখে, কিন্তু যেভাবে ঘটনাটা শুরু হয় ঠিক সেভাবেই শেষ হয়ে যায়। ওই মহিলাটাকে আর দেখা যায় না, তবে প্রায় রাতে সেই নূপুরের শব্দ ঠিকই পাওয়া যায়। কনক,
অলরাইট, আমরা আরেকটা ঘটনা শুনে ফেললাম এবং আপনাকে বলছি আপনি কিন্তু চাইলে আমাদের সাথে ফেসবুক মাধ্যমে কানেক্টেড থাকতে পারেন, facebook.com/asianradio, সেই ঠিকানায় গিয়ে আপনি আপনার মন্তব্যটি লিখে ফেলবেন। এবং যারা যারা ঘটনা লিখে পাঠাতে চান facebook.com/bhautik90.8, সেই অ্যাড্রেসে আপনার ঘটনাটি এখনই লিখে আমাদেরকে চাইলে আপনি ইনবক্স করে দিতে পারেন। হরর মুভির কথা বলছিলাম, ডেড ম্যান ইনফার্নো যে মুভিটি কিছুক্ষণ আগে কথা বলছিলাম, এবং আরেকটি মুভি যদি আপনি দেখতে চান সেই মুভিগুলোর বাইরো, স্প্রিং, SPRING, এক ভীষণ তরুণ নিজেকে জীবনের যন্ত্রণা থেকে পালাতে ইতালিতে যায় এবং সেখানে এক রহস্যময় নারীর প্রেমে পড়ে যায়। হরর ছবি এর আগে কখনোই এত সুন্দর ছিল না, তবে এই ছবির এত সুন্দর দৃশ্য ও রোমান্টিক আবহ দিয়ে বোকা হবেন না, কারণ এটা শেষ পর্যন্ত চমকে নিয়ে আসবে। এটা হরর কাহিনীর একটি রোমান্টিক মুভি, রোমান্স এবং হরর দুটো জিনিস মিলে কিন্তু বেশ কিছু হরর মুভি তৈরি হয়েছে এবং সেই মুভিগুলো একটু বেশি রকমের আর দুর্দান্ত, স্পেশালি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। সো আপনি যদি আমার মতো দুই পুরাতন বন্ধু একসাথে হয় এবং বিভিন্ন যন্ত্রণাময় এবং পাগলামিতে ভরে ভুগতে থাকে, বিভিন্ন হরর ঘটনার মধ্য দিয়ে তাদের বন্ধুত্ব পরীক্ষার মুখোমুখি হয়। পেরি ব্ল্যাকশিয়ারের এই উত্তেজনাকর থ্রিলারটি দর্শকদেরকে আমন্ত্রণ জানায় দুই বন্ধুর সাথে সময় কাটাতে। দর্শকদের মনে হতে থাকে দুই বন্ধুর একজন অথবা তাদের দুজনই জন্যই ধ্বংস অনিবার্য। এইভাবে সাসপেন্স এর মধ্য দিয়ে আশ্চর্য রকমের এক ভয়ঙ্কর উপসংহার ঘটে গল্পের, যেটা দর্শক কখনোই ভুলতে পারবে না। যে মুভির নাম হচ্ছে দে লুক লাইক পিপল, আই গেস আপনারা যদি এই মুভি দেখেন ভাল লাগবে। এবং আরেকটি মুভি হচ্ছে What We Do in the Shadows, এবং চমৎকার একটি ট্রেলার এই মুভি রয়েছে, What We Do in the Shadows, একটি ডকুমেন্টারি ক্রু চারজন ভ্যাম্পায়ারের জগতে প্রবেশের সুযোগ পায়। সেই চারজন ভ্যাম্পায়ার নিউজিল্যান্ডের একটি ফ্ল্যাট শেয়ার করে থাকে। দুজন পরিচালক তাইকা ও ওয়াইটিটি ও জেমেন ক্লেমেন্টো এই ছবিটি বানিয়েছেন। নিঃসন্দেহে বলে দেওয়া যায় এটা বারবার দেখার মতো একটি ছবি, একটি মডার্ন মাস্টারপিস ছবি বলা যেতে পারে। ছবিটিতে দারুণ হাসির ঘটনা, মারাত্মক বুদ্ধিদীপ্ততা, ফাম্পেয়ারদের কাজ, সবকিছুই খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। যে মুভির নাম হচ্ছে What We Do in the Shadows. What We Do in the Shadows. So I hope আপনি এই মুভিটা দেখে ফেলতে পারেন। So এই ছিল মুভির খবরা খবরগুলো। এই মুহূর্তে আমরা যেটা করবো সেটা হচ্ছে সাহিত্যিক রসে ভৌতিক সাহিত্যে চলে যাব এবং আজকে যে ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা আমরা শুনবো। এরপর পরই আপনার ফেসবুক এবং SMS মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা রয়েছে। SMS এ যদি লিখতে চান তাহলে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন এন্ড দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন 2323 নাম্বারে।
ঘটনাতে যাওয়ার আগে কিছু SMS নিয়ে নিচ্ছি। আমাদেরকে লিখেছেন রাকিব গান্ডিরা থেকে, ওনার ভালো লাগছে। নুসাদ মম বলেছেন যে ওনারা অনেক বন্ধু মিলে শুনছেন। রিয়াদ আছেন বনশ্রী থেকে, একজন লিখেছেন যে ডেড ঘোস্ট শ্মশানে আসবেন নাকি। আসলে সম্প্রতি ভৌতিক 90.8 ভৌতিক টিম কিছু শ্মশান পরিদর্শনে গিয়েছিলেন, সেই ঘটনাগুলো হয়তো আস্তে আস্তে আপনাদের আগামী এপিসোডগুলোতে হয়তো শুনবেন ওই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার ঘটনাগুলো অথবা ওখানকার আশেপাশের মানুষগুলোর কথাগুলো হয়তো শুনবেন। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানো। ইনশাল্লাহ আপনাদের ওখানে হয়তো আমরা আপনার সাথে যোগাযোগ করে হয়তো আমাদের ভৌতিক টিম আসবে। আকাশ লিখেছেন কালাচাঁদপুর থেকে, ওনার হালকা ভয় লাগছে, চেষ্টা করবো আরো ভয় লাগানোর জন্য। ইমরান আছে বড় থেকে, উনি মাত্র টিউন করলেন এবং তার টিউন করেই তার ভালো লাগছে, শুনে খুব ভালো লাগলো। এমনি শাহিনুর আছেন রাঘদার থেকে, কিং ফয়সাল আছেন ময়মনসিং থেকে, সিনথিয়া লিখেছেন কুমিল্লা থেকে, একা একা শুনছি ভয় লাগছে। উজ্জ্বল আছেন, উনি লিখেছেন যে উনি ওনার ওয়াইফ সহ শুনছেন। ধন্যবাদ আপনাকে, ইনশাল্লাহ আগামীতে আপনারা আমাদের সাথে থাকবেন।
আমরা ভৌতিক সাহিত্যে পর্যায়ে চলে যাবো এবং এই সাহিত্যিক গল্পটা কেমন লাগলো, আপনার কাছে কেমন লাগছে সেই কথাবার্তাগুলো ফেসবুক এবং SMS এর মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থেকে জানাবেন। facebook.com/asianradio সেই ঠিকানায় জানাবেন আপনার মন্তব্য। SMS মাধ্যমে 2323 এই নাম্বারটায় আপনার SMS গুলো লিখে আমাদেরকে সেন্ড করবেন। আপনার সাথে আছি রাত দুটো পর্যন্ত।
জানতে পেরেছিলাম এক অচেনা রহস্যময় বুড়ো লোকের কাছ থেকে। আজ থেকে 2 বছর আগে আমি তখন ট্রেনে করে চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাচ্ছি। ট্রেনে সেই লোকটার সাথে আমার পরিচয় ঘটে। মুখের উপর ঘন সাদা গোপ ও 2 গালের উপর খোঁচা খোঁচা সাদা দাড়ি এবং তেল চকচকে টাক মাথা বুড়ো লোকটাকে বিচিত্র চেহারা দান করেছিল। আমি ট্রেনে উঠে একটি জানালার ধারে বসে ট্রেন ছাড়ার অপেক্ষায় ছিলাম। ট্রেন ছাড়ল, দেখলাম ট্রেনের কামরায় আমি ছাড়া আর কেউ নেই। জনবহুল দেশের একটি ব্যস্ততম রেলপথে ট্রেনের কামরাতে এমন যাত্রী খরা দেখে একটু অবাকই হলাম। বেশি না ভেবে জানালা দিয়ে বাইরে তাকালাম। খানিক পরে ছোট একটি কাশির শব্দ শুনে পাশে তাকিয়ে দেখি সেই বুড়ো লোকটা আমার খুব কাছেই বসে আছে। অবাক হলাম ভেবে পুরো খালি কামরাটায় এতগুলো সিট খালি থাকতে লোকটা একদম আমার পাশে এসে বসল কেন। আমি একটু সতর্ক হলাম আর মানিব্যাগটার উপর আরেকটু চাপ দিয়ে বসলাম। কিছু সময় এভাবে যাওয়ার পর লোকটি বলল,
শুধু শুধু এভাবে চুপচাপ যাওয়ার চেয়ে আমি একটি গল্প বলবো, শুনবেন?
লোকটার এরকম হঠাৎ প্রস্তাবে একটু অবাক হলেও যেহেতু আমি গল্পের ভক্ত সেহেতু বললাম, গল্প বলবেন? ভালো, তা বলেন। লোকটি বলল,
তবে গল্প বলা শেষ হলে দয়া করে আমাকে 10টা টাকা দেবেন।
অবাক হলাম। লোকটি বলল,
মানসিক সমস্যায় চাকরি হারিয়েছি, টাকার বড্ড টানাটানি, সারাদিন কিছুই খাইনি, তাই 10টা টাকা চাইলাম।
আমি ভাবলাম, রাস্তাঘাটে তো ফকির মিসকিনকে 2-1 টাকা দিতে দিতে প্রায় দিনই 5-6 টাকা যাই, একটা গল্প শুনে 10 টাকা দেব, এ আবার এমন কি? বললাম, ঠিক আছে দেব, আপনি গল্প বলা আরম্ভ করেন। যদিও লোকটি বুড়ো, তবে স্পষ্ট গলায় সে গল্প বলা শুরু করল।
ঘটনাটি আজ থেকে 1 বছর আগের। যাদবপুর নামের একটি ছোট্ট শহরে একটি ছোট্ট পরিবার ছিল। পরিবারটিতে ছিল একটি 21 বছরের মেয়ে ও তার বাবা মা। বাবা ছিল একটি সরকারি অফিসের পিয়ন, আর মেয়েটি লেখাপড়া বাদ দিয়ে ঘরে বসে মায়ের সাথে সেলাইয়ের কাজ করত। বাবার চাকরির বেতন ও সেলাই থেকে সামান্য আয় সংসারে সচ্ছলতা না দিলেও 3 বেলা পেটের আহার ও টুকটাক খরচের যোগান কোনো মতে দিত। মেয়েটি ছিল মোটামুটি সুন্দরী। আমাদের সমাজে সেই মেয়েটির উপর এলাকার ধনী চেয়ারম্যানের ছেলে, যে নিজ এলাকায় বড় ভাই নামে পরিচিত, তার কুনজর পড়ে গেল। বড় ভাইয়ের বিশ্রী প্রস্তাবে রাজি না হলে মেয়েটির উপর নেমে আসে মহা দুর্ভাগ্য। বড় ভাই ও তার এক বন্ধু মিলে মেয়েটিকে রাস্তা থেকে জোর করে উঠিয়ে নিয়ে যে যাদবপুর শহর থেকে একটু দূরে তার ওই বন্ধুর এক খালি গুদামে আটকে রেখে দুজন মিলে মেয়েটিকে নিয়ে পাশবিক ক্ষুধা চরিতার্থ করে।
এইটুকু বলে বুড়ো লোকটা একটু থামলে আমি তাকে বললাম, তাহলে এটাই আপনার গল্প? লোকটা বলল,
না, গল্প আসলে এটা না, গল্প এর পরের টুকু, কিন্তু আমি ভাবছি আপনি বিশ্বাস করবেন কিনা।
বিশ্বাস না করার কি আছে? আপনি যদি বাস্তব গল্প বলেন তাহলে বিশ্বাস করব, আর যদি কাল্পনিক গল্প বলেন তাহলে অবিশ্বাস করব।
আসলে এই গল্পটি বাস্তব, কিন্তু পরের অংশটুকুতে অলৌকিকত্বের ছাপ আছে।
আমি বললাম, ঠিক আছে আপনি বলা শুরু করেন। লোকটি শুরু করল,
সেই বড় ভাই আর বন্ধুটি তাদের সম্ভোগ পূর্ণ করে মধ্যরাত্রে চলে গেলে মেয়েটি তার দেহটি খুব কষ্টে উঠিয়ে ছিঁড়ে যাওয়া জামার উপর ওড়নাটা পেঁচিয়ে হেঁচড়ে হেঁচড়ে হেঁটে চলল সোজাসুজি বড় ভাইয়ের বাড়ির দিকে, অর্থাৎ এলাকার ধর্ণাঢ্য চেয়ারম্যান বাড়ির দিকে। মেয়েটি চেয়ারম্যান বাড়ির সামনে যেয়ে জোরে জোরে ডাকতে লাগলো, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। মাঝরাতে ঘুমের মধ্যে একটি মেয়ের এরকম চিৎকার শুনে চেয়ারম্যান খুবই অবাক হয়ে গেল। আরো 2-3 বার চিৎকার শুনে চেয়ারম্যান নিজেই দরজা খুলে বেরিয়ে এলো এবং জিজ্ঞাসা করল,
এই মাঝে আদে কি হলো?
মেয়েটি চিৎকার করে বলল, আপনার বড় ছেলে আমার সর্বনাশ করেছে, আমি এর উচিত বিচার চাই। চেয়ারম্যান তার নালিশ শুনে থানায় গেলে লাভ হবে না সেটা জেনেও অবজ্ঞা করে বলল,
আমার ছেলে যদি তোমার ক্ষতি করেই থাকে তাহলে থানায় গেলেই পারতে, আমার এখানে এসেছে কেন?
মেয়েটি কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আপনি তার বাবা, এখানকার চেয়ারম্যান, আপনার কাছে যাব না তো কোথায় যাব? চেয়ারম্যান বিরক্তি সহকারে বলল,
ঠিক আছে ঠিক আছে, কয়েক হাজার টাকা দিচ্ছি, তা দিয়ে চিকিৎসা করিয়ে আর বাকি টাকা দিয়ে যা ইচ্ছে তাই করো।
মেয়েটি এবার দৃঢ় কণ্ঠে বলল, চেয়ারম্যান সাহেব, আমার মতো গরিব মেয়ের দুর্ভাগ্যের বিচার করবেন না, এর একটা উচিত বিচার না করলে আমি সারা এলাকার বাসীর কাছে আপনার বড় ছেলে আর আপনার তাচ্ছিল্যের কথা বলে দেব। জানি এতে আপনাদের হয়তো কোনো ক্ষতি হবে না, তবুও আপনাদের প্রকৃত চেহারাটা অন্তত সবার কাছে প্রকাশ করতে পারব। এ পর্যন্তই মেয়েটি সম্ভবত বলতে পেরেছিল। ওই রাতের শেষেই ফজরের নামাজের পর ফেরার পথে কয়েকজন মুসল্লি একটি পুকুরের ধারে মেয়েটির রক্তাক্ত লাশ দেখতে পায়। মেয়েটির মৃত্যুর ঠিক এক মাস পরের ঘটনা। চেয়ারম্যান বাড়ির সবাই রাতের খাওয়া সেরে ঘুমাতে গেল। কিছুক্ষণ পর সেই বড় ভাইয়ের ঘর থেকে তীব্র চিৎকার ভেসে এল। চেয়ারম্যান ও তার স্ত্রী সহ অন্য দুই ছেলে মেয়ে ছুটে গেল তার ঘরে। যে দেখে সে মেঝেতে পড়ে থর থর করে কাঁপছে। চেয়ারম্যান জিজ্ঞাসা করল,
কি হয়েছে?
বড় ভাই অনেক সময় নিয়ে কাঁপা কাঁপা গলায় বলতে লাগল,
বিছানায় শোয়ার কিছুক্ষণ পর দেখি উপরের সিলিং ফ্যানের পিছন থেকে মানুষের মতো একটি কালো ছায়া আস্তে আস্তে সিলিং বেয়ে ঘরের দেয়াল বেয়ে নিচে নেমে এলো। ছায়াটি স্থির হয়ে থাকলো, তারপর কোথা থেকে যেন একটি মৃদু মেয়েলি কান্নার আওয়াজ শুনতে পেলাম। শব্দ থামতে না থামতেই ছায়াটি ঝড়ের বেগে আমার মুখের উপর এসে ভাসতে লাগলো। আমি চিৎকার দিয়ে বিছানা থেকে নেমে পালাতে যে মেঝেতে পড়ে গেলাম। উঠতে গিয়ে দেখি শরীরে একটুও শক্তি পাচ্ছি না।
বাড়ির সবাই তার কথা শুনে অবাক হয়ে আশেপাশে তাকাতে লাগলো, কিন্তু কোথাও ওই ধরনের ছায়া দেখল না। সে ভুল দেখেছে না সত্যি দেখেছে সে সম্বন্ধে কেউ নিশ্চিত হতে পারল না। এরই মধ্যে সে উঠে দাঁড়িয়েছে, অর্থাৎ শরীরের শক্তি ফিরে পেয়েছে। তাকে সবাই এটা ওটা বলে আশ্বস্ত করল। বাড়ির স্বাস্থ্যবান চাকরকে চেয়ারম্যান বলল তার বড় ছেলের ঘরে শুতে, যাতে সে ভয় না পায়। রাত পার হল, পরে সেদিন সকালে চাকর বড় ছেলের বিছানার দিকে তাকিয়ে দেখে সে নেই। তার বদলে বিছানার চাদরের উপর লাল রক্তের ছোপ ছোপ দাগ। তারপর চাকরটি ছুটে যেয়ে সবাইকে তা জানাতে চেয়ারম্যান বাড়ি সহ গোটা এলাকাতেই চেয়ারম্যানের বড় ছেলেকে খোঁজার জন্য মহাহুল স্থুল পড়ে গেল। এদিকে একই দিন সকালবেলা বড় ভাইটির সেই বন্ধুটিও নিখোঁজ, সুতরাং তাকেও সমানতালে খোঁজা আরম্ভ হল। প্রায় দুদিন এইভাবে খোঁজাখুঁজির পর অবশেষে চেয়ারম্যানের ছেলের মৃতদেহ মিলল সেই গুদাম ঘরে। গুদাম ঘরের দরজা খুলে দেখা গেল চেয়ারম্যানের ছেলের রক্তাক্ত উলঙ্গ লাশ। একটি বস্তার উপর উপর হয়ে পড়ে আছে। তবে সেই বন্ধুটিকে গুদাম ঘরে বা তার আশেপাশে কোথাও পাওয়া গেল না। এর মাত্র একদিন পরের ঘটনা যে মুসল্লিরা একটি পুকুরের ধারে মেয়েটির লাশ দেখতে পেয়েছিল, সেই একই মুসল্লিরা সেই পুকুরেই সেই একই স্থানে দেখতে পেল জমা করে রাখা শুকনো কচুরি পানার স্তূপের ভেতর থেকে একটি মানুষের হাত বেরিয়ে রয়েছে। সেদিনই পাওয়া গেল সেই বন্ধুটিকে, অর্থাৎ আরেকটি রক্তমাখা উলঙ্গ লাশ। দুটো লাশ পাওয়ার পর এলাকাবাসীর কাছে একটি ব্যাপার দুর্বোধ্য রহস্যের সৃষ্টি করেছিল, কারণ চেয়ারম্যানের ছেলের লাশের গলায় পেঁচানো একটি ওড়না পাওয়া গিয়েছিল, আর তার বন্ধুর লাশের মুখের ভেতর গোজা অবস্থায় একটি জামা পাওয়া গিয়েছিল। সেই ওড়নার জামা মরে যাওয়া মেয়েটির গায়ে পরা ছিল। এই দুটো ঘটনায় মাত্র কয়েকদিন অতিবাহিত হবার পর একদিন রাতের খাবার খেয়ে চেয়ারম্যান সাহেব ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় শুনতে পেল বাড়ির বাইরে উঠানে কোনো মেয়ে মৃদু শব্দ করে কাঁদছে। সে একাই সাহস করে হাতে তার বন্দুকটি নিয়ে বাইরের বারান্দায় এলো। বাইরে আসার খানিক পরেই সে একটি তীব্র চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে বারান্দার উপর পড়ে গেল। বাড়ির লোকেরা বাইরে ছুটে এলো এবং তাকে ঘরে নিয়ে গিয়ে জ্ঞান ফিরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করল। তার জ্ঞান ফিরে এলে যখন সবাই জিজ্ঞেস করল কি হয়েছিল, তখন সে আর কিছুই বলতে পারল না। পরবর্তীতে সে আর কোনোদিনই মুখ দিয়ে কথা বলতে পারেনি, শুধু খাওয়া দাওয়া ও হাঁটাচলা করতে পারত।
বুড়ো লোকটি গল্প বলা শেষ করল। আমি জিজ্ঞেস করলাম, এই গল্প আপনি জানলেন কি করে? খানিক চুপ করে থাকল বুড়ো, ছল ছল করে উঠল চোখ, বাষ্পরুদ্ধ অস্ফুট স্বরে শুধু বলল,
আমি মেয়েটির বাবা।
আজকের গল্প রাতের আতঙ্ক, লেখক আব্বাস তুলন, গল্প পাঠে আজহারুল ইসলাম রনি, চরিত্রায়নে রিপন, কাব্য ও আজহারুল ইসলাম রনি, সম্পাদনায় ইমন, শব্দ সংযোজনায় ক্রিস্টোফার গোবেজ।
ধন্যবাদ রনি ভাইকে, ধন্যবাদ ক্রিস্টোফার গোমেজ, যারা যারা ছিলেন এই গল্প পাঠে এবং সম্পাদনায়। এসএমএস মাধ্যমে আমাদের সাথে যারা ছিলেন তাদের নামটা একটু বলতে চাই। ইয়ারিয়ান আছেন নারায়ণগঞ্জ থেকে, উনি বলছেন যে আমি তোমাদের নতুন বন্ধু, তার দুই বন্ধু মিলে আমাদেরকে শুনছেন, ধন্যবাদ আপনাকে। আফরোজ এটি লিখেছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসাম, গল্পগুলো আরো বেশি ভালো হলে ভালো হয়, অল দ্য বেস্ট কে, ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য, এরকম ভালোবাসার জন্য। এমনি জলিল লিখেছেন মোহাম্মদপুর থেকে, মোহাম্মদ আদাপুর আদাবর দশ থেকে, উনি লিখেছেন কনক ভাই আমি আপনাদের নতুন বন্ধু, অনেকদিন ধরে শুনছি বাট আজ এসএমএস করলাম, ধন্যবাদ এসএমএস করার জন্য। মুজাফর রহমান মিরপুর পল্লমী থেকে লিখেছেন, শামীম সিনহা লিখেছেন সিরাজগঞ্জ থেকে যে ভাই আপনাদের এসএমএস পড়েন না কেন, আসলে সবার এসএমএস পড়া সম্ভব হয় না, এই অল্প সময়ে আমরা চেষ্টা করি কমেন্টস এবং ফেসবুক মাধ্যম এবং এসএমএস মাধ্যম দুটো মাধ্যমে আপনাদের কথাগুলো নেবার জন্য। রনি লিখেছেন গুলশান দুই থেকে, ওই খুলনা থেকে, চ্যানেলটা কিভাবে পাবেন আমাদের চ্যানেলে, আপনারা যদি অনলাইনে শুনতে চান তাহলে আপনাকে www.asianradio908.com এই অ্যাড্রেসটিতে ভিজিট করতে হবে, তাহলে আমাদেরকে যে কোনো প্রান্ত থেকে, বিদেশে যে কোনো প্রান্ত বা বাংলাদেশের যেখানে ফ্রিকোয়েন্সি পাওয়া যায় না সেই জায়গাগুলো থেকে আপনারা শুনতে পারেন। আলামিন আছেন যশোর থেকে, আদনান লিখেছেন, ইমরান গাজীপুর থেকে লিখেছেন যে ভাইয়া একটা ছোট্ট রিসার্চ সেন্টার আছে, এর মধ্যে একটা হোস্টেলে আছি, খুব ভয়ানক পুরো ঘটনাটি যদি আমাদেরকে লিখে পাঠান তাহলে খুব ভালো হয়। আপনি চাইলে আমাদের ফেসবুক মাধ্যমে আপনার এই ঘটনাগুলো লিখে পাঠাতে পারেন, ইনবক্স করতে পারেন www.facebook.com/bhautik90.8 এই ফেসবুক অ্যাড্রেসটিতে আপনি ইনবক্স করতে পারেন আমাদেরকে। আপনি ফাইন লিখেছেন, আমাদের সাথে আছেন ফারজানা আক্তার ফতুল্লা থেকে, শামীম সিনহা এসএমএস আগে একটু বলেছিলাম, তুহিন লিখেছেন বরবাড়ি আজকে উনি প্রথম শুনছেন, ঝুমা আছেন মিরপুর থেকে, ঘটনাগুলো তার ভালো লাগছে, তুহিন আছেন আমাদের সাথে আছেন রিয়াদ বনানী থেকে, স্পেস ফাইন থেকে আছেন, ফাইন আছেন যাত্রাবাড়ি থেকে, এবং রবু আছেন আমাদের স্টুডিওতে আসতে চান, আকাশ আছেন আছেন রাকিব কনক।
ফেসবুকে অনেকেই আমাদের সাথে জয়েন করে ফেলেছেন এই মুহূর্তে, যারা ফেসবুকে রয়েছেন তাদের মধ্যে আছেন এই মুহূর্তে প্রিন্স সালমান, তিনি জানিয়েছেন ঈদ মোবারক, আমাকে রয়েছেন আমাদের সাথে রুস্তম ইসলাম, তিনি বলছেন সাথেই আছে আদনান বিশ্বাস, আমাকে কমেন্ট করেছে লিখেছেন শুনছি এবং খুব ভালো লাগছে, রয়েছেন শফিক তুহিন আমাদেরকে, তিনি বলছেন যে নাইস শো, থ্যাংক ইউ সো মাচ, রয়েছেন প্রিন্স সালমান, রয়েছেন আমাদের সোহেল, রয়েছেন আমি সোহেল কোরআন থেকে শুনছি ভালো লাগছে, বাট আপনাদের কিছু ঘটনা কি করে পাঠাবো একটু বলুন। অবশ্যই বারবার ঘটনা পাঠানোর নিয়মটি আমি একটু বলে দিচ্ছি, ঘটনা লিখে যদি আমাদেরকে পাঠাতে চান তাহলে facebook.com/bhautik90.8 সেই অ্যাড্রেসে চলে যাবেন, আর যদি সরাসরি স্টুডিওতে আসতে চান তাহলে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR স্পেস দিয়ে লিখতে হবে B90.8 আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2343 এই নাম্বারটা। মান্নাথ জাহান সোহা তিনি আমাদেরকে এই মুহূর্তে কমেন্ট করেছেন, তিনি বলছেন যে ভাই ভয় লাগছে ব্রাদার। এমডি রিপন তিনি আমাদেরকে লিখছেন আমি একটা রুমে আছি বাট একা একা প্রচন্ড ভয় পাচ্ছি। রাজন রাজ লিখেছেন আমাদেরকে এভিল ডেথ মুভিটা দেখেছেন ভাই, ইয়েস বহু আগে মুভিটা দেখেছিলাম, আজকে থেকে প্রায় 3-4 বছর আগে মুভিটা দেখেছিলাম এবং সেটার মধ্যে একটা ফেয়ার মারাত্মক হরর ফিলিংস রয়েছে। আই হোপ এই মুভিটা অনেকেই যারা যারা দেখেননি দেখে ফেলবেন। অভুজ মালক লিখেছেন কনক ভাই আমি আজ প্রথম কমেন্ট করলাম, এবং এলসা আন্না তিনি বলছেন সাহিত্য রসের জন্য অপেক্ষা করছিলাম এবং শুরু হয়ে গেল, এখন আশা অসাধারণ হবে। অলরাইট, হোপফুলি আপনি আজকের গল্পটা উপভোগ করেছেন, বিকজ
আজকে দীর্ঘম এটা লিখেছেন যে সাহিত্যের গল্পটা অনেক দারুণ ছিল, একজন ছিলেন যে ট্রেনের গল্পটি খুব ভয় লেগেছে তার, এখন তার বয়স মাত্র 12, উনি শুনছেন একা আমাদেরকে, ছোট একটা বন্ধু আর কি। আর আরিয়ান আছেন নারায়ণগঞ্জ থেকে, ফতুল্লা থেকে কাছে বলছেন যে সাহিত্য গল্পটা তার অনেক ভালো লেগেছে এবং এশিয়ান রেডিও এবং ভৌতিক জয়ন্তী পয়েন্টকে ধন্যবাদ জানিয়েছেন। আমাদের সাথে আছেন আরো অনেক বন্ধু সারোয়ার আছেন, উনি সাহিত্য রসের সাহিত্য গল্পটার প্রশংসা করেছেন। রানা আছেন মান্ডা থেকে, একই ঘটনা বলেছেন যে ওনাদের খুব ভালো লেগেছে এবং ভয় লেগেছিল কনক।
যারা মুভির কথা বলছিলেন এবং মুভি এখন পর্যন্ত মনে করছেন যে আরো বেশ কিছু মুভির নাম আমি বলি, তাদের জন্য বলে দিচ্ছি আর দুটো মুভির নাম। একটি মুভি, যে মুভির নাম হচ্ছে রেড রাইডিং হুড, সাড়ে বার মুভির নামটি বলে দিচ্ছি রেড রাইডিং হুড। মুভির কাহিনীটা অনেকটা এরকম, মায়ের চাপে নিজের প্রেমিককে ছেড়ে অন্য একজনকে বিয়ে করতে হচ্ছে ভেলোরিকে, কিন্তু ভেলোরি শুধু চায় পিটারকে। গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার চিন্তা করলো দুজনে, ঠিক তখনই ভেলোরির বড় বোন শিকার হল ওয়ারউলফের। বহু বছর ধরে এই গ্রামের মানুষ প্রতি পূর্ণিমার রাতে ঘরবন্দি হয়ে কাটায় এই ওয়ারউলফের ভয়ে। গ্রামবাসীকে রক্ষা করতে আসলো ফাদার সলোমন, কিন্তু হিতে বিপরীত হতে থাকলো সব। সলোমন ভেলোরিকে আটক করলো ওয়ারউলফের সহচর ডাইনি মনে করে। ভেলোরিকে বাঁচাতে মাঠে নামলো গ্রামের দুই যুবক, ভেলোরিক প্রেমের পিটাক আর যার সাথে ভেলোরির বিয়ে ঠিক করা হয়েছে সেই হেনরি। চমৎকার এই মুভিটির নাম হচ্ছে রেড রাইডিং হুড, রেড রাইডিং হুড। এবং যারা এরকম ফ্যান্টাসিক মুভি এগুলো একটু বেশি পছন্দ করে তাদের জন্য আই হোপ এই মুভিটা খুব বেশি রকমের টেস্ট দিবে। এবং ঠিক ওই গ্রামেরই কেউ কিনা প্রতি পূর্ণিমার রাতে পরিণত হয় এই ভয়ঙ্কর পিশাচে, কিন্তু কে? যতগুলো ওয়ারউলফ মুভি দেখেছি তার মধ্যে আমার সবচেয়ে পছন্দ রেড রাইডিং হুড মুভি। আমার মনে হয় সেই মুভিটা দেখে ফেলতে পারে। এবং এটির রেটিং রয়েছে 10/7 অনলাইনে যতগুলো ওয়েবসাইট রয়েছে। আরেকটি মুভির নাম বলছি এক্সরসিজম অফ এমিলি রোজ, এক্সরসিজম অফ এমিলি রোজ। 1976 সালে জার্মানে 17 বছরের এক মেয়ের মৃত্যুকে নিয়ে কোর্টে একটা মামলা ওঠে, সত্য সেই কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে এই মুভিটি, যে মুভিটির নাম হচ্ছে এক্সরসিজম অফ এমিলি রোজ। বিবাদী পক্ষের উকিল যেখানে সায়েন্স দিয়ে সবকিছু উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই বাদী পক্ষের উকিল কোর্টের সামনে এক ভয়ঙ্কর দানবের গল্প নিয়ে আসে। হতে পারে সবই মিথ্যা, কিন্তু মুভিতে দেখানো হয়েছে এক ভয়ঙ্কর পিশাচের গা শিহরানো কাহিনী। সো মুভিটির নাম হচ্ছে এক্সরসিজম অফ এমিলি রোজ। আমার মনে হয় এই মুভিটি দেখে ফেলতে পারেন আপনি।
শেষ মুহূর্তে আমাদের এসএমএস প্যানেলে যারা আছেন, দিগন্ত লিখেছেন ঢাকা থেকে, ঢাকা সূত্রাপুর থেকে, উনি বলছেন যে ট্রেনের গল্পটা ভয় লেগেছে, সাহিত্যিক গল্পের প্রশংসা আমার। ধন্যবাদ সাহিত্যে গল্পে যারা যারা ছিলেন। রনি লিখেছেন যে সাহিত্য গল্পটা আবারও বললাম, যে তুহিন বলেছেন যে তার কাছে অনেক গল্প আছে, সেটা একদিন সময় করে সে পাঠাবে। অবশ্যই আমরা আপনাদের ঘটনা, সত্য ঘটনা, অদ্ভুত ঘটনাগুলোর জন্য ওয়েট করি। আরিফুল আছেন, উনি আসতে যেন আমাদের এখানে। সিনথিয়া বলেছেন আই লাভ ভৌতিক, আপনাদের ভালোবাসে আসলে এই ভৌতিকটা আজকে এই পর্যায়ে। হ্যাঁ, যাওয়ার আগে কনক একটা ঘটনা আসলে বলতে চাই। বরিশাল থেকে একজন লিখে পাঠিয়েছেন, নাম জানা না জানা একজন বন্ধু, উনি যেভাবে লিখেছেন আসলে ওইভাবেই পড়ার চেষ্টা করছি। এই ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা। তিনি যখন ছোট ছিলেন ওই সময়টাতে গ্রাম অঞ্চলের দিকে মানুষের প্রধান পেশা ছিল পুরোপুরি ভাবে কৃষি। এখন যেমন ব্যবসার প্রচলন ব্যাপকভাবে ঘটেছে তখন তেমনটা ছিল না। সে সময় রাতের বেলায় প্রায়শই ক্ষেত থেকে ধান চুরি হয়ে যাবার ঘটনা শোনা যেত। এই কারণে গ্রামের লোকজন মিলে ঠিক করে যে তারা কাউকে পাহাড়দার হিসেবে নিয়োগ দিবে এবং মাস শেষে সবাই মিলে কিছু টাকা তার বেতন পরিশোধ করবে। যে কথা সেই কাজ তাকে নিয়োগ দেওয়া হলো। পাহাড়াদার ছিল যুবক একজন লোক, কিন্তু গরিব, যে কারণে রাতের বেলা কাজটি করতে সে রাজি হয়। সে যখন পাহাড়ে আসত তখন দৌড়ে দৌড়ে পুরো ক্ষেত একবার চক্কর, মানে অর্থাৎ চক্কর দিত, কে আর ওখানে বলে চিৎকার দিত দেখার জন্য কোন নড়চড় বা আশেপাশে দেখা যায় কিনা। প্রথম এক মাস তেমন কোন সমস্যা হয়নি, কোনো চুরির খবরও পাওয়া যায়নি। কিন্তু একদিন ভোরবেলা এক কৃষক ক্ষেতের পাশে এক ডোবায় তার লাশ খুঁজে পায়। তার দুঃখিত সব যন্ত্রের বিড়ম্বনা। আচ্ছা, যেটা বলছিলাম, যে গল্পটা পড়ছিলাম আমরা, তখন ওই যে পাহারাদার ছিল তার লাশটা পাওয়া যায় এক ডোবায়। তার মাথা কেটে ফেলা হয়েছিল আর হাত পা বাঁধা, ক্ষেতের খানিকটা অংশ রক্তে ভরা ছিল। লোকেরা ভাবে হয়তো চোরেরা এই কাজ করেছে। এই ঘটনার পরও চুরির ঘটনা তেমন পাওয়া যায়নি, হয় না বললেই চলে। কিন্তু নতুন একটা ঘটনা আবির্ভাব হয়। প্রায় রাতে যারা হাট থেকে বাড়ি ফেরে তারা নাকি দেখেছে প্রতি রাতে কে জানি লন্ঠন হাতে হাতে ক্ষেতের পাশ দিয়ে দৌড়ায় আর ঘ ঘ করে আওয়াজ করে, এবং প্রতিদিন সকালে ক্ষেতের ওই নির্দিষ্ট জায়গা যেখানে ওই পাহারাদার লাশ আর রক্ত পাওয়া গিয়েছে সেখানে তাজা রক্ত পড়ে থাকতে দেখা যায়। প্রতিদিনই একই ঘটনা ঘটে, তাই কিছু লোক মিলে ঠিক করে এবার তারা রাতের বেলায় ক্ষেতের মাঝে লুকিয়ে দেখবে ঘটনাটা আসলে কি। এক রাতে তারা তাই করে, রাত ঠিক তিনটার দিকে ঘটনাটা। দূর থেকে তারা দেখতে পায় লাঠি ও লন্ঠন হাতে সাদা পোশাকের কে জানি এদিকে দৌড়ে আসছে, আর দূর থেকে ঘ ঘ করে আওয়াজ পাওয়া যাচ্ছে। কিছুটা কাছে আসতেই তারা শিউরে ওঠে, এটা ওই পাহারাদার যে মারা গেছে, ঘাড়ে মাথা নেই, তাই ওখান থেকে আওয়াজটা আসছে। তারা যেখানে লুকিয়েছিল সেখানে এসে যাত্রাটা দাঁড়িয়ে পড়ে, তাদের দিকে কাত ফিরে তাকায় যেন তাদের কি দেখছে, আর একবার ঘ ঘ করে আওয়াজ করে দৌড়ে চলে যায়। এই ঘটনা দেখে তারা সবাই জ্ঞান হারিয়ে ফেলে। এই ঘটনা বেশ কয়েকদিন ধরেই চলে, এখনো মাঝে মাঝে নাকি দূর থেকে সাদা পোশাকের কেউ যেন দৌড়াতে দেখা যায় আর আকাশে সাদা সাদা কি যেন উঠতে থাকে।
শুনছেন ভৌতিক 90.8। দেখতে দেখতে আজকের মতো সময়টা একেবারে শেষের দিকে। ফেসবুক মাধ্যমে আমাদেরকে অনেকেই কমেন্ট করেছেন, এবং যারা যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে এই মুহূর্তে আমাদের সাথে রিপন রয়েছেন, বলেছেন ভালো লাগছে আসি প্রথম থেকে জয়েন করলাম। আর রয়েছেন আমাদের সাথে নাসির বাবু কোনাপাড়া থেকে, খুব ভালো লাগছে ধন্যবাদ। তানসিম প্রান্ত তিনি বলছেন আপনারা এত ভয় দেখান কেন, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অনেক বেশি রকমের ভয়ঙ্কর। স্টাইলিশ ইসমাইল তিনি আমাদেরকে কমেন্ট করেছেন ভালো লাগছে, তার মধ্যেও ভয়ও রয়েছে। এমডি শামীম হোসেন তিনি বলছেন আমি আছি ক্যানিগঞ্জ থেকে, বেশ ভয় লাগছে। হৃদয় আসলাম তিনি ভয় পাচ্ছেন এমনটাই জানিয়েছেন। এমডি কাউসার বাপ্পি তিনি বলছেন বাপ্পি বড় মগবাজার, অনেকদিন পর তোমাদের শুনছি এবং প্রচন্ড ভয় লাগছে। মেহেদি হাসান রাজ তিনি বলছেন ভালো লাগছে। মেহেদি হাসান রাজ এগেন টেক্সট করেছেন, কমেন্ট করেছেন, লিখেছেন ফার্স্ট শুনছি এবং ভালো লাগছে। ইএইচ শুভ মির্জা তিনি বলছেন কাবু ভাইয়ের ভয়েসটা নাইস। রয়েছেন আমাদের সাথে জয় মজুমদার তিনি বলছেন ভাই কমেন্টটা কেন কি পড়বেন, পড়ে ফেলাম। ফয়াজ রাজ যুবরাজ লিখেছেন কনক ভাই আমি যুবরাজ ফ্রম জুরাইন, চকোলেট খাচ্ছি অ্যান্ড ভৌতিক শুনছি, আর কনক ভাই আপনার জন্য আমি চকোলেট রেখে দিয়েছি, ওয়াও দ্যাট ইজ ওয়ান্ডারফুল। রয়েছেন আমাদের সাথে মেহেদি হাসান রাজ ভালো লাগছে। সুমাইয়া আক্তার সুমা তিনি বলছেন হ্যালো ব্রো আই অলওয়েজ কানেক্টেড ইউর শো বাট ফার্স্ট আই কমেন্ট করছি, আই লাভ ইউর ভয়েস, স্টোরি গুলো অ্যামেজিং অ্যান্ড ওয়ান্ডারফুল, ঈদ মোবারক, প্লিজ কমেন্ট আপ করবেন। রয়েছেন মেহেদি হাসান রাজ ভয় লাগছে তিনি বলছেন, ফয়সাল ভাই তিনি লিখছেন আজকের স্টোরি গুলো খুব ভয় লাগছে। মেহেদি হাসান রাজ তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, এবং রয়েছেন আমাদের সাথে অ্যাম্ব্রুস বোরাই সুমন আরো ভয় পেতে চাই। আজকের মতো সময়টা শেষ, আজকে আপনাকে ভয় পাওয়ানো যাবে না, খুব সম্ভবত আপনি যদি গুগলে চলে যান সেখান থেকে আগের এপিসোড গুলো ডাউনলোড করে শুনে
ফেলতে পারেন। সবচেয়ে বড় কথা হলো আমাদের পেজে যে ফেসবুক পেজটা আছে সেখানে হয়তো আমরা গল্প আসলে এগারো এপিসোড পর্যন্ত দেওয়া আছে। আমাদের আসলে ভৌতিক যারা লিসেনার যারা ভৌতিক ভালোবাসেন তাদের মধ্য থেকেই শ্রোতারা অনেকেই হয়তো রেকর্ড করে অনলাইন গুলোতে আপলোড করে দিচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ আপনাদের এই ভালোবাসার জন্য। কনক
স্পর্শ মায়া তিনি কমেন্ট করেছেন আজকের কাহিনীগুলো অনেক বেশি হন্টেড অ্যান্ড ভালো লেগেছে শুনতে। রয়েছেন আসিফ সরকার তিনি বলছেন খুব ভালো লেগেছে। মেহেদি হাসান রাজ আমাদেরকে কমেন্ট করেছেন, ল জায়গা নামক একটি আইডি থেকে আমাদেরকে কমেন্ট করেছেন। আরজিমটি কামরুজ্জামান আসিফ সরওয়ার রয়েছেন, আর যে সুমন তিনি আমাদেরকে কমেন্ট করেছেন।
রোজ রামপুরা থেকে লিখেছেন যে লাস্ট পর্যন্ত ছিলাম সাথে, ধন্যবাদ আপনাকে। সিন্থিয়া ছিলেন উনি বলেছেন গুড নাইট, গুড নাইট, ভালো থাকবেন সবাই এবং নিরাপদে থাকবেন সেই আশা করছি। আকাশ লিখেছেন উনি ওনার মোবাইল নাম্বার পাঠিয়েছেন, উনি ওনার গল্প বলতে চান। ভৌতিক 90.8 টিম আপনাদের সাথে যোগাযোগ করবে, এবং এশিয়ান রেডিও 90.8 আপনাদেরকে সবসময় স্বাগতম জানাই যখনই আসবেন। ইনশাআল্লাহ ভৌতিক 90.8 যে কোনো সদস্যকে পেয়ে যাবেন, আপনারা চাইলে আপনার গল্পগুলো অথবা রেকর্ড করে আপনাকে পাঠাতে পারেন। আরেকটা আবার কি কোনো বলা যায়, ওনারা কিভাবে গল্প পাঠাতে পারেন যতগুলো মাধ্যম আছে একটু যদি বলতে।
জি, ফেসবুক মাধ্যমে যদি চান আপনি আপনার ঘটনাগুলো লিখে আমাদেরকে ইনবক্স করতে পারেন facebook.com/bhautik90.8 এই অ্যাড্রেসে। রেকর্ড করে যদি পাঠাতে চান তাদেরকে বলছি তাদের জন্য অপশনটি ভেরি সিম্পল, রেকর্ড করে ফেলবেন ঘটনাটি, তারপর আমাদেরকে ইমেল করে ফেলবেন bhautik90.8@gmail.com। রয়েছে আরেকটি মাধ্যম, সেটি হচ্ছে স্টুডিওতে এসে সরাসরি আপনার ঘটনাটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। সেটার জন্য আপনাকে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলতে হবে AR space B90.8, আরেকটি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। আজকের মতো বিদায় জানাচ্ছি, আগামী মঙ্গলবার আবার কথা হবে ভৌতিক 90.8 এ।
সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর ভৌতিক 90.8 এর সাথে যারা পুরো সময় ছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ, ভালোবাসা, আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ।